exclusively on FusionBD.com.
এই অনুষ্ঠানটি অতিথির জীবনের গল্প। অনুষ্ঠানে তার মুখ থেকে শোনা গল্পটি সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। এই অনুষ্ঠানের কোনো কন্টেন্ট কাউকে হেয় করার জন্য নয়।
জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে জীবন গল্পে। আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন ঢাকা FM 90.4 সারা দেশব্যাপী। যারা এই মুহূর্তে রেডিওতে কান পেতে আছেন তাদের সবার প্রতি শুভাশিস, শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমাদের এই অনুষ্ঠানটি আমরা শুরু করছি। এবং আমরা জানি যে সপ্তাহ ধরে অপেক্ষা করেন অনেকেই এই অনুষ্ঠানটির জন্য। বইমেলাতে গিয়েছিলাম, আপনাদেরকে দেওয়া কথা অনুযায়ী গত শুক্রবার সকাল 10টার সময় অনেকেই সেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং বৃদ্ধতা প্রকাশ করছি। যারা এক ডাকে ছুটে এসেছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তাদের প্রতি অসম্ভব ভালোবাসা প্রকাশ করছি। এই ছুটে আসার ব্যাপারটি আমার এই অনুষ্ঠান জীবনে আসলে কম না, অনেক অনেক জায়গা থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে মানুষ আসেন, তাদের জীবন গল্পগুলো বলেন। এমন কিছু মানুষ আসেন, এত প্রান্তিক পর্যায়ের মানুষ, যারা হয়তো বা কোনো দিন গণমাধ্যমের মুখোমুখিও হতে পেতেন না জীবনে, কিন্তু এই মানুষগুলোর কণ্ঠস্বর হয়ে উঠেছে আমাদের এই অসম্ভব বড় ভালোবাসার প্ল্যাটফর্মটি। কথাগুলো এই কারণেই বলছি যে আজকের এই জীবন গল্পে ঠিক তেমনই আরেকটি ঘটনা ঘটতে যাচ্ছে। আজকের এই জীবন গল্পে এক একজন না, আজকের এই গল্পে তিনজন হচ্ছেন আমার গেস্ট, এবং এই তিনজনই একই পরিবারের, এবং সৃষ্টিকর্তা তাদেরকে চোখের আলো দিয়ে দুনিয়াতে পাঠাননি, তারা জন্মান্ধ হয়ে দুনিয়াতে এসছেন। সেই তিনজন মানুষকে নিয়ে আজকের এই জীবন গল্প। আমি কথা না বাড়িয়ে প্রথমেই তাদের সঙ্গে একটু পরিচিত হই। আমার হাতের একেবারে বাম পাশে যিনি সবার বড়, এখানে তিনজন ভাই বোন আছেন, সবার বড় যিনি, হ্যাঁ, আপনি আপনার নামটা একটু বলেন।
আমার নাম নীলুফা।
নীলুফা হচ্ছে আপনার নাম, না? আচ্ছা, নীলুফা বয়স কত এখন আপনার?
36
কাছাকাছি। আচ্ছা, নীলুফার পরের যিনি ছোট বোন, বলেন আপনার নামটা বলেন।
আমার নাম আখি, আমার বয়স 26-27 হবে।
26-27 মতো হবে। এরপরে হচ্ছেন আপনার দুই বোনের ভাই, আপনার নামটা একটু বলেন।
আমার নাম নুরুদ্দিন।
নুরুদ্দিন, নুরুদ্দিন ভাই আপনার বয়স কত?
24-25 হবে।
24-25। তো নীলুফার, আখি এবং নুরুদ্দিন এই তিনজন আজকে এখানে আছেন। আপনারা তিনজনই ভাই বোন, তাই তো? এবং আপনারা এসেছেন মুন্সিগঞ্জ থেকে। আচ্ছা, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা বাড়িতে যেভাবে মানুষের সঙ্গে কথা বলেন, ভাই বোন ভাই বোনে কথাবার্তা বলেন, পাড়া প্রতিবেশীদের সাথে কথা বলেন, ঠিক এভাবেই মন খুলে আজকের এই কথাগুলো বলবেন আপনারা যা বলতে এসছেন এখানে। রেডিও বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, হ্যাঁ, একবার আরামসে আপনারা আপনাদের কথাগুলো বলবেন। তার আগে বলেন তো যে আমার খবরটা পেলেন কিভাবে, যে অনুষ্ঠানে আসার জন্য আপনারা আমাদেরকে ফোন দিয়েছিলেন, আমার নিউজটা পেলেন কিভাবে? হ্যাঁ, নীলুফার বড় বোন, আপনি বলেন।
রেডিও শুনতে শুনতে তারপরে খবর পাইছি, তারপর আমার মেয়েটাও শুনে তো,
জি,
তারপর আমার মেয়েটা কই তোর একদিন করে রাখ, ভবিষ্যতে আমরা গেলেও যাইতে পারি।
আচ্ছা আচ্ছা, তো আপনার মেয়ে রেকর্ডিং করে রেখেছিল। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লেগেছে যে আপনারা তিন ভাই বোন আজকে আমাদের এখানে স্টুডিওতে এসেছেন। ছোটবেলা থেকে শুরু করি, নীলুফার আপনার কি মনে আছে একটু যদি শৈশব থেকেই বলেন, আপনার বাবা কি করতেন?
আমার বাবা ছোটবেলায় কৃষি কাজ করতো আর মাছ ধরতো।
আচ্ছা,
ছোট ছিলাম তখন আমার বাড়ি কিনছিল, তখন ফুল একটু অভাব হইয়াছিল প্রচুর।
আপনারা কয় ভাই বোন?
আমরা 7 ভাই বোন।
7 ভাই বোনের বাকি 4 জন কি আপনাদের ছোট না বড়?
বড় ভাই
বলতে পারতো না।
হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, আপনি বলেন।
আমার বড় ভাই বড়, তারপরে আমার বোন, তারপরে আরেক বোন, তারপরে আমি, তারপরে আমার এই ভাইটা, তারপরে একটা বোন আছে আর এই আরেকটা ভাই ছোট।
আচ্ছা, আমার সঙ্গে ফোনে কথা কা হয়েছে কার? আখি আপনার?
আমার।
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি বলেন, প্রয়োজনে আমরা আপনার এই বড় বোন আর ছোট ভাইয়ের কাছে যাব, ঠিক আছে? একেবারে ছোটবেলা থেকে শুনতে চাই, আপনার জীবন গল্পের সাথেই বাকি সবার জীবন গল্পটা উঠে আসবে, আপনার গল্পটাই বলেন।
খুব ছোট যখন আমার 3-4 বছর,
জি,
তখন আমরা আত্মীয়র মাধ্যমে আমার মা ওখানে আমাকে নিয়ে গেছিল আর আমার বোনকে নিয়ে গেছিল যেন স্কুলে দেওয়ার জন্য।
আচ্ছা,
তখন আমরা খুব ছোট, আমার নিয়ে আর আমার বোনের নিয়ে, আমার বাইরে নিয়ে, আমার মা বাবা এক মামা পড়ালেখা জানতো, ওনাকে নিয়ে আমরা ঢাকায় আসি। ঢাকায় এসে স্কুলে পড়ালেখা করি বেশি দিন না, 3-4 বছর থাকি। আমি এত ভালো ছিলাম আমরা যে পড়ালেখায় সবসময় ভালোই ছিলাম, আমি অনেকবার নাচতাম টিভির মাঝে বা কোন একটা মঞ্চ নাচ হইলে আমাকে নিয়ে যেত।
আচ্ছা আচ্ছা, ওকে। এটা কি প্রতিবন্ধীদের জন্য বিশেষ স্কুল ছিল নাকি?
জি, প্রতিবন্ধীদের জন্য ব্যাপটিস্ট সংঘ অন্ধবালিকা বিদ্যালয় ছিল।
ব্যাপটিস্ট
সংঘ অন্ধবালিকা বিদ্যালয়?
আচ্ছা আচ্ছা,
10 নাম্বার।
জি, ব্যাপটিস্ট সংঘ অন্ধবালিকা বিদ্যালয়, সম্ভবত খ্রিস্টান মিশনারি কোন স্কুল?
হ্যাঁ হ্যাঁ, খ্রিস্টানি।
ওকে,
খ্রিস্টান হইল আমাদের অনেক আদর করতো, আর আমরা নিয়ম মাইতিক চলতাম, আমাদের এত পছন্দ করতো, অনেক পছন্দ করতো। যখন আমার বোন আটটু বড় হয়ে গেল, 12-14 বছর হইব, তখন আমার বোনকে না দেখে আমার কাকায় একজন সম্বন্ধ নিয়ে আসে যে বিয়ে দিবে। তো আমার নানা অসুস্থ ছিল, আমার নানা বলতেছে মা তোর হাত দুইটা দুইটা কই, আমার নাতিনের ইয়া দিয়া দি, ভবিষ্যতে তোর মায়া আমি দেখা যাই, নাতিন জামাই তুই তো আমার প্রথম মেয়ে, নারায়ণনাথ কুরো আর কেউ তো দেখলামই না, তাই ওরা বিয়া দিয়া দি।
কার বিয়ের কথা বলতেছে?
আমার বড় বোনি।
তখন ওনার বয়স কত?
14 হবে,
14 বছর বয়স। আচ্ছা ঠিক আছে।
তারপরে বিয়ে দিয়ে দিবে, এখন আমাদের আমরা আসছি ঢাকায়, তো আব্বা আসছে, আসা বলে মা কাপড় চোপড় সব গুছাইল, তোমাদের একবারে নিমুগা।
সেটা আপনাদের গ্রামের বাড়িতে?
জি।
আর আপনারা তখন থাকেন হচ্ছে ঢাকায়?
ঢাকা স্কুলে থাকি,
ব্যাপটিস্ট স্কুলে।
হ্যাঁ।
কয় ভাই বোন থাকতেন ওখানে?
আমি আর আমার বোন,
ও দুজনে মিলে পড়াশোনা করতেন।
আর ও তখন মাত্র 6 মাসের ছোট,
আপনার এই ছোট ভাইটা বন্ধু যে। আচ্ছা আচ্ছা, ওকে।
প্রিন্সিপালে বলে কি আপনার বড় মেয়েটা নিলে নেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার ছোট মেয়েটাকে আমাদের না লিলেই খাই দিয়া যান, আপনারা ছোট মেয়েটাকে আমি মানুষের মতো মানুষ করি, পরে আপনার আইসা পরে মাঝে মাঝে দেখা যায়।
আপনার কথা বলছিল, ওকে,
মাঝে মাঝে আইসা দেখা যায়। আমার আব্বা বলে না, আমার আব্বার আবার কি আমাদের দিয়ে আসতো, আবার মাঝে মাঝে নিত, ছুটি হইলে নিত, দিয়া যাই। আমার বাবা এমন কান্না করতো, অনেক কান্না করতো, যে না আমার দুইটা ছেলে মেয়ে এত দূরে রাখি মেয়ে দুইটারে, আমার বাবা মাটিতে গড়াগুড়ি খায়, অনেক কান্না করতো। আমার বাবা অনেক ভালোবাসতো আমাদের, না আমার মায়েদের আমি আমার কাছে নিমগা।
আপনার বাবা করতো কি কাজ? কৃষি কাজ।
কৃষি কাজ করতো, আবার মাঝে মাঝে ইয়া পাটখুরির শোল আছে না,
ব্যবসা করতো। এই দিয়ে আপনাদের 7 ভাই বোনের সংসার চলতো?
চলতো, কোন রকম চলতো। আবার আমাদের একটু জমি ছিল, আমার বাবা আমরা যখন হই নাই তখনই আমার বাবা খাইয়া না খাইয়া একটু জমি করছিল, তাই মাঝে মাঝে কৃষিকাজের মধ্যে আমাদের নিজের ঘরের ভাত থাকতো, চলতো।
এই 3 বেলা ঠিক মতো খেতে পেতেন আপনারা?
হয়তো পাইতাম, হয়তো তখন তো বেশি বুঝি না, খাওয়াই নাকি না খাই এতটুকু জ্ঞান বা এতটুকু বুদ্ধি ছিল।
রোজার ঈদ বা কোরবানির ঈদে সবাই নতুন জামা কাপড় পেত?
রোজারি দিয়ে সবাই নতুন কাপড় নিত, কুরবানি দিয়ে আবার কেউ কাপড় চোপড় নিত
না, সেটা তো আমরা অনেকেই নিই না।
তখন আমাদের আমার বাবা দুইটা কাজ করতো, তো একটু সচ্ছলই ছিল,
সচ্ছলই ছিল। আচ্ছা, এদের কাছে, এদেরকে যদি আপনারা দেখেন দরিদ্র বলেন তাহলে ভুল বলা হবে, এরা এদের জায়গা থেকে ধনী মানুষ। এদের এই যতটুকু পাচ্ছে 2 বেলা 3 বেলা ঠিক মতো খেতে পাচ্ছে, বাহ আরামসে চলে যাচ্ছে, তো ওটাই সচ্ছলতা। কিন্তু মজার বিষয় হচ্ছে যে বাবার যে গড়াগড়ি দেয়াটা, এইটা আমার কাছে অন্যরকম লেগেছে। একজন কৃষক বাবা, এতগুলো মুখ, এবং তারপরেও দুটো সন্তান কোনো একটা ব্যাপটিস্ট মিশনারি স্কুলে তাদেরকে পড়াচ্ছে। ওই সময়টাতে যখন ওখানে তিনি রেখে আসতেন তার খুব কষ্ট হতো, এবং সে গড়াগড়ি দিত, কান্ত এই দুটো মেয়ের জন্য
অনেক কান্না করতো। আমার মামারা বলতো ভাই পড়াইতে দিছি তো আপনি কান দেন কেন, করতো না আমার মায়ের আমার কলিজার টুকরো। এখন এই যে আজকে যে আসছে, আমার বাবা আসতে দিতে চায় না, তোদের যদি কিছু হয়ে যাইব, যদি তোরা গাড়ির তলে পড়ে মরে যাস, আমার আমার কি উপায় হবে, আমি এত কষ্ট করে তোকে খাওয়াই, আমি চাই আমি যতদিন বাইচা আছি তোদের আমি আমার বুকে রাখার জন্য।
এই বাবাও হচ্ছেন আমাদের আজকের জীবন গল্পের বাবা, এবং কিছু বাবা, কিছু বাবা যাদেরকে আমরা অনেক সময় বাবাও বলতে চাই না, সেই রকম ছেলেমেয়েরাও আমাদের এই জীবন গল্পে আসেন। সুতরাং এত বেশি বর্ণিল এই মঞ্চটা, আমি আর কথা না বাড়াই, আমি বরং ওদের গল্পেই যাই। বলুন, তারপরে
আমি কাপড় চোপড় আমরা নিয়ে চলে আসি, আশা করছি আসার পরে 21 অক্টোবর আমার বোনের 14 বছরের সময় বিয়ে হয়ে যায়।
14 বছরের সময় জামাই কি করতো?
রিক্সা চালাইতো।
তো উনি তো চোখে দেখতো না?
হ্যাঁ, উনি চোখে দেখতো, উনি আবার একটু আর এক জায়গায় যে বিয়ে করছে তাও আমরা জানি না।
ও আচ্ছা আচ্ছা, মানে ওটার ওনার দ্বিতীয় বিয়ে ছিল?
দ্বিতীয় বিয়ে ছিল।
আচ্ছা,
যা হোক, চলতো কোন রকমে, এমন করে মানুষ ডাক দেয় বা যা কিছু করে, আমার বাবা প্রথম জামাই তো মেনে নিত। প্রথম আমার নীলা আবার 2.5 বছর পরে হয়,
আমার আব্বা বলতো ঠাকুমা তুই যদি তোর মা বলে দিয়া সে তুমি করবা না, আমার আব্বার কাছে ঠাকুমা আমি, আমার আব্বা মা তোর অনেক আদর করতো, আমার মাও আদর করতো, আমার মার জন্য আমরা এতটুকু আমার আব্বা বলে কোথ থেকে আসতেন এমন এমন কিছু বলে না, কয় আমার বোনের বাসায় গেছি বইলা তো যাবেন মেয়েটা কান্তাছে বইলা যায় না, পরে নিয়ে আসে পরে চার আবার দুই দিন বাদে ঠিকানা খুঁজতে খুঁজতে আমার বোনের জামাই পালক পালছে তার বোন আর বোনের জামাই আমাদের বাসায় এসে পড়ে, দেখি কি ওইসব জিনিস সব সে চুরি করে তাদের বাসা থেকে নিয়ে আসা করছে।
ওহো,
পরে আমার আব্বা বড় মাছ আনে কত কিছু আনে খাওয়াই টাওয়াই দেয় ওদের যে আর জিনিস থাকে তা দিয়া দেয় শুধু টেপটা বোন আবার কয় থাকুক এই টেপটা যখন আনছে টেপটা থাকুক আমার বাইরে চালাক টেপটা দিয়া দেয়। এর মাঝে আবার আমার বড় বোনটার আরেকটা বাস যেন আমার বড় ওই বোনটার বিয়ে হয়ে যায়।
আচ্ছা,
আমার যদি ওখানে কাইটে রাখা যাইতো তাইলেও কেউ জানতে পারলি না, আমার টাকা পয়সা গেলে গেছে না, এর মাঝে আরেকটা কথা রয়ে গেছে চলে যায় মতন চলে গিয়ে আবার তার বোনের জামাই তো চুরি করে আনছে ওই বোনের জামাই আর দুটা লোক পাঠায় নীলার মারে নিয়ে যাইতো, ও না আমাদের কথা তখন শুনতো না, সব হাজবেন্ডের কথা শুনতো, আমার বাবা মার কথা আমার মামাদের কথা কারো কথা শুনতো,
আপনার এই বড় বোন?
হ্যাঁ।
আচ্ছা,
ও কারো কথা শুনতো না চলে যায়
জামাইয়ের কাছে,
জামাইয়ের কাছে।
আচ্ছা,
নীলার দশ মাসের সময় যায় দুই মাস পরে কুরবানি আসে, কুরবানি দেওয়ার পরে একটা বাড়ির বাসা বাড়ির নেয় যেন ওই বাসা বাড়ির মেয়েদের রাখিয়া উনি আবার ওখান থেকে চলে যায়।
প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যে এবারের বইমেলায় আমার যে বইটি এসছে ঢাকা এফএমের পক্ষ থেকে জীবন গল্প এবং সিক্রেটস নিয়ে, এই বইটি একেবারে লাস্ট পর্যায়ে আপনাদেরকে যে অফারটি দিচ্ছে আর কিছুদিন থাকবে মার্কেটে, তারপরে বইটি হয়তো আর পাওয়া যাবে না, সেটা হলো এই অফারটিকে আমরা বলছি বুক রিভিউ অফার, যে অফারের মাধ্যমে সরাসরি কথা হবে আপনার সঙ্গে। পুরো বিষয়টিকে আমি একটু বুঝিয়ে বলি, আপনি এখন থেকে যে বইটি অর্ডার করবেন সেই বইটিতে একটি বিশেষ কোড সংযোজন করা হবে, হয়তো বইয়ের প্রথম পাতাতেই সেই কোড নাম্বারটি থাকবে। আপনি যে কাজটি করবেন, বইটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি ফোন করে কোড নাম্বারটি যেখান থেকে বই সংগ্রহ করবেন সেখানে জানিয়ে দেবেন, কল সেন্টারে জানিয়ে দেবেন। আপনি কোড নাম্বারটি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে জানিয়ে দেওয়া হবে কবে নাগাদ সরাসরি আমার সঙ্গে আপনার কথা হবে, যে বিষয়ে আপনি কথা বলবেন, বইটি পড়ে আপনার কেমন লেগেছে, বইটি সম্পর্কে যদি আপনার কিছু জানানোর থাকে, একই সাথে জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানে যদি আপনি আসতে চান সে বিষয়ে আমার সঙ্গে সরাসরি কথা হবে। এছাড়া জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠান নিয়ে যদি কোনো আপনার মতামত দেবার থাকে আপনি জানাতে পারেন, এবং পরবর্তীতে আপনাদের সবাইকে নিয়ে আমাদের একটি পাঠক সমাবেশ করার চিন্তা আমাদের আছে। ওকে, যে কাজটি করতে হবে, এই অফারটি আজকে রাত থেকে চালু হচ্ছে। আপনি যদি বই সংগ্রহ করেন তাহলে আগামী তিন দিনের মধ্যে দ্রুত বই সংগ্রহ করতে হবে, এবং আগামী তিন দিন যে বইগুলো আপনার হাতে যাবে প্রত্যেকটিতে থাকবে একটি বিশেষ কোড নাম্বার। বইটি আপনি শুধুমাত্র এখান থেকে সংগ্রহ করতে পারবেন ক্লিক অ্যান্ড ডিলের নাম্বারে ফোন দিয়ে। ওকে, ক্লিক অ্যান্ড ডিলের নাম্বারটি হচ্ছে 09638771771। আমি আবারও বলছি 09638771771। আবারও বলছি 09638771771। সোজা কথাই বলি, বই কিনলেই পাচ্ছেন আমার সঙ্গে কথা বলার সুযোগ। ওকে, একটা জায়গায় রেখে চলে যায়।
হ্যাঁ, বাসা বাড়া যে বাসা বাড়া থাকতো এই বাসার মেয়েদের বাড়া মারা না দিয়া দুজনকে রাইখা চলে গেছে,
মা এবং মেয়েকে রেখে।
হ্যাঁ।
ওকে,
চলে যাওয়ার পরে ওরা কি করবে কি করবে দুই দিন থাইকা বাসা বাড়ার লোকেরা বাসা বাড়াদের দেয় নাই যাইবে গা, তো ওদের হাতে তো আর কোনো টাকা পয়সা নেই কি করে বাসা ভাড়া দিব। তখন আমার বোনে দুটা ছেলেকে গিয়া বলে, বয়স্ক লোককে গিয়া বলে, যেন ভাই আমি তো এমন বিপদে পড়ছি, আমার তো ভিক্ষা করতে পারলাম তো কোনো দিন এসব করি না, আমি জানি না, আমাকে নিয়ে একটু বাসায় দিয়ে আসতে পারবেন? তখন বলে যেন টাকা
বাসা মানে কি আপনাদের বাড়ি?
আমাদের বাড়ি।
আচ্ছা,
দিয়ে আসতে পারবেন? তখন বলে যে না আপনার আপনার ঠিকানা বলে যাইতে পারবেন? হ্যাঁ।
তারপরে ওখানে ঢাকা ক্লাবের থেকে কিছু টাকা উঠায়া, তারপরে দুইটা লোক ওদের নিয়া আমাদের আমার বোনের ঠিকানা বলে, ঠিকানা বলতে বলতে আস্তে আস্তে বাতটা দিক দিয়ে ওরা বাসায় আমাদের যায়। তো সবাই তো দেখে অবাক, কেমনে আসলো। তো যে লোক গুলার নিয়ে যায় ওদের খাওয়ায়া, ভাড়ার টাকা আবার আমরা দিয়া, আমাদের বাড়িতে লাউ শাক মাংস লাগাইছে লাউটাও দিয়া ওদেরকে বিদায় করে নি। তাহলে ওদের জীবন এতটুকুই আসার পরের থেকে আমার বাবা পাল্টাছে। কিন্তু এখানে
এই ঘটনাটা কত কতদিন আগে আপনার বড় বোনকে জিজ্ঞেস করতেছি বলেন।
এই ঘটনাটা 2001 সালের।
2001 সালের পর থেকে আপনার বাবার বাড়িতে আপনি আছেন, আপনার বাবা আর আপনাদেরকে যেতে দেয়নি ওদের ওর কাছে?
ও তো আসেনি।
ওই লোকই আর আসেনি?
না,
ওই লোক কোথায়? মানে আপনার জামাই কোথায়? হারিয়ে গেছে? নিরুদ্দেশ
আসছিল
একটু? না, এক মিনিট, একটু, মানে হারিয়ে গেছে মানেটা কি? খোঁজ খবর পাওয়া যায়নি ওনার নাকি?
পাওয়া গেছে, পাইছি, আগায়নি দেখেন কই যায়।
নিজের গল্পটাও কিন্তু এখানে আসবে, এবং ওর যে ভাই ওর বাম পাশে বসে আছে এই নুরুদ্দিনের গল্পও কিন্তু আসবে, এবং এই গল্পটা আসলে আসলে কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই হচ্ছে কথা। আপনারা শুনছেন জীবন গল্প আর জি কিবরিয়ার সাথে ঢাকা এফএম 90.4 এ। যে তিনজন গেস্ট আমার আজকে এখানে এসেছেন তারা মুন্সীগঞ্জ থেকে, এবং তারা তিনজনই জন্মান্ধ। সৃষ্টিকর্তা তাদের দুনিয়ার আলো দেখাননি এবং এভাবেই দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা প্রত্যেকটা মানুষই, ইনক্লুডিং মি, আমি আপনি সবাই কোনো না কোনো দিক থেকে খাটো, কোনো না কোনো দিক থেকে পিছিয়ে আছি কারো না কারো চাইতে। সুতরাং ওদের যে চোখ নেই সে কারণে এত বেশি মানে করুণার দৃষ্টিতে তাকানোর দরকার নেই, বরং মানুষ হিসেবে চিন্তা করি। এমনও হতে পারে যে আমার শরীরে কোনো একটা অঙ্গের জায়গা থেকে হয়তো দুর্বলতা আছে, আপনার শরীরে আছে, সব প্রত্যেকের শরীরেই কম বেশি আছে। বরং এটাকে যদি আমি এভাবে দেখি যে সৃষ্টিকর্তা ওদেরকে এভাবে পাঠিয়েছেন দুনিয়াতে, আমরা যদি ওদেরকে পরিপূর্ণভাবে মানুষ হিসেবে বিকশিত হওয়ার সুযোগ দেই, তাহলে সামাজিক দৃষ্টিভঙ্গি বা সামাজিক দৃষ্টিকোণ থেকে এটা একটা বিশাল কাজ, এবং এটা দায়বদ্ধতার জায়গা থেকে নিজেকে মানুষ প্রমাণিত করার জন্য অন্যতম একটা জায়গা। একজন ফিজিক্যালি চ্যালেঞ্জড মানুষ কিভাবে সমাজে প্রান্তিক পর্যায়ের মানুষ হয়ে টিকে থাকেন, যুদ্ধ করেন, জীবন নিয়ে স্বপ্ন দেখেন, সেই গল্পটাই হচ্ছে আজকের এই গল্প, যেটা শুনে অন্তত আপনার মনে হবে আপনি যেই অবস্থায় আছেন না কেন অনেক ভালো আছেন। মাত্র 2 মিনিটের বিরতি।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প।
লাভ, হেট, চ্যালেঞ্জ, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my state of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প। এইভাবে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 এফএম এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে, একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে, এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন, আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলেজ। আঁকি, হ্যাঁ, আপনার কাছে ফিরি তারপর।
পরে যাও এখানে ভালোই চলতেছে খাইতেছে, কিন্তু এখানে আছে মানুষ নানান জনে নানান কথা বলে, মুখের তিনটা মেয়ে হয়েছে তিনটা পোলাফানি এমন হয়েছে পাপ করছে, কিন্তু আমার সত্যম বিশ্বাস করবে না আমার বাবাকে আমি এতটুকু দেখিনি যে আমার বাবা কখনো কারো লতা পাতা বা কারো একটা কিছু কখনো ছিঁড়েও নাই ধরেও নাই, বা আমার মাও না, আমার মা এমন মানুষ কারোর সাথে ভালো করে কথাও বলতে পারে না, বলে যে তারা যদি পাপ না করে তাহলে তাদের তিনটা ছেলে মেয়ে এমন হইতো, না পাপ করলে অনেক মানুষ অনেক কথা বলে, বা মামা বলে আল্লাহ তুমি দেখো আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে তুমি সেই বেজে, কিন্তু আমার ছেলে মেয়ে দুটাকে নিয়ে আমাকে যাও তিন বেলা তিন মুঠো জন খাওয়াইতে পারে তুমি আমার বাবা মাকে তৌফিক দিও, কিন্তু আমার মা বলে যে আমার বাবা নাকি একদিন মাছ ধরতে গেছিল রাত যখন দুইটা আড়াইটা বাজে, তখন এক জ্বর বেশ বা তিরা উলিয়া নামাজ পড়তেছিল আমার বাবা, এই আমার ইয়া ঈদগলার পাশে নামাজ পড়তেছিল, তখন আমার বাবা নাকি বলে কে রে এখানে নামাজ পড়ে একে একে, এটা বলাতে এই একবার চলে গেছে জ্বর বাজে তুই যা আবার ফিসন দিয়ে, আমার বাবা ভয় পায় আবার ফিরতি ডাক দেয় মতো, বলে তোর ক্ষতি আছে এর থেকে নাকি আমরা এরকম, আমার মা বলে
আপনার মা বলে এই গল্প আর আপনার পাড়া প্রতিবেশীরা বলে এই গল্প, দুটোই আমাদের সামাজিক বাস্তবতা এবং দুটোই আমি বলবো ঘৃণ্য বাস্তবতা। আমাদের এই দৃষ্টি প্রতিবন্ধী বা ফিজিক্যালি চ্যালেঞ্জড যেসব ছেলেমেয়েরা যে পরিবারে আসে, আপনাদেরকে মানে আপনারা জানেন এটা আশেপাশের লোকজনের খোঁজ নিলে পাবেন, বাবা মারা এমনও ঘটনা আমি শুনেছি যে তাদেরকে দিনের আলো দেখান না, ঘরের মধ্যে লুকিয়ে রাখেন এই ফিজিক্যালি চ্যালেঞ্জড পিপলদেরকে। তার কারণটা হচ্ছে এটাই যে আশেপাশের লোকজনের কটু কথা শুনতে হবে, সবাই ধরেই নেয় যে জীবনে এমন কোনো পাপ করেছে যে পাপের ফসল হচ্ছে এই প্রতিবন্ধী মানুষরা। মানে কি বলবো, মানে এটার কথা গণমাধ্যম তো, মানে এখানে আমি কোন মানে নিজের ভেতরে যে অনুভূতিটা হয় সেটা যদি প্রকাশ করতে যাই তাহলে অনেকে ছিছি করবে, বাট ভেতরের অনুভূতিটা আসলে আপনাদের জন্য এটাই, যারা এই ধরনের মনোমালিন্যতা মানে এই ধরনের মনোবাসনা পোষণ করেন বা এই ধরনের মনোভাব ভেতরে ভেতরে পোষণ করেন, যে একটা ফিজিক্যালি চ্যালেঞ্জড একটা ছেলে মেয়ে যেখানে জন্মগ্রহণ করেছে অটোমেটিক্যালি সেই বাবা মায়ের একটা আলাদা দায়িত্ব কর্তব্য চলে আসে, তারা তাদের সন্তানদেরকে কিভাবে বড় করবে কিভাবে কি করবে সেটার জন্য তার উপরে একটা বোঝা মাথার উপরে একটা চেপে বসে সামাজিক জায়গাটা থেকে, সেখানে আপনি যদি এভাবে তাকে খোঁটা দেন তাহলে তার জন্য কাজটা কতটা কঠিন হয়ে যায়। যেই ধরনের মনোভাব পোষণ করবেন না এটা আমাদের সামাজিক বাস্তবতা, আর ওনার মা যেটা বলছিল যে আধ্যাত্মিক ব্যাপারটা এটাও আমাদের সামাজিক বাস্তবতা এবং দুটোই চরমতম ভুল। হ্যাঁ বলুন তারপরে।
মার সাথে সবসময় ঘুরতাম, তখন দেখতাম মা অনেক, আমার মা অনেক পরিশ্রম করে, আমার মা এখনো পরিশ্রম করে, আমার মা এত কষ্ট করে আমাদের জন্য বলার বাইরে চলছে। তারপর নীলার মা তো এদিকে নীলাকে স্কুলে ভর্তি করে দেয়, নীলা পড়ালেখা করে বা চলে।
আচ্ছা তো এই যে মানে ওনাকে নীলার মা মানে তখন তো জামাইয়ের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না যে উনি কোথায় আছে,
না নীলা যখন 7 এ উঠে তখন
আছে, তো তার আগ পর্যন্ত তো আপনাদের বাড়িতেই থাকতো।
জি
মানে এটা আপনার বাবাই চালাতো না?
জি বাবা চালাতো, আবার আমার বাবা যে টাকা পয়সা দিত ওটা রাখা, আমার বাবা প্রতিদিন যেখান থেকে আসতো আমার যে টাকা পয়সা এমনি হাতে দিত, যে তোর কিছু খাইতে মনে করলে খাস, এগুলো খাইতাম না, এইগুলা দিয়া দিয়া নীলাকে স্কুলে চালাতে হইতো।
ও ওগুলো দিয়ে আপনারা নীলাকে স্কুলে পড়াশোনা করাতেন?
জি।
আচ্ছা
আমার এক তালুই উনি একটা সম্বন্ধ নিয়ে আসে যে বিয়ে দিতে যায়, তখন আমার বাবা না করে যে প্রথম মেয়েটাকে বিয়ে দিছি, তো ওর আর দিদমুনা একটা ঝামেলা বাড়াই খিলা, তখন আমার মা বলে যে আমরা মইরা গেলে নীলার তো নীলার মারে নীলাই দেখবো, তো আমার এই মেয়েরাই কি দেখবো, আমার মা বলে, তখন বলে যে আমার ছোট ভাই আছে আব্বা বলে যে নাসিরে দেখবো, নাসির দেখবি না রে তোর বইনা রে, তখন মা বলে ভাই আজকে ভালো আছে কালকে ভালো না বিয়ে দেন, একটা সন্তান হইলে সন্তানও যেন দেখে। তখন সম্বন্ধ আসে, তখন জোরাজুরি আমার মার ইচ্ছাতে আমাকে বিয়ে দেওয়ার ইয়ে উপস্থিতি দেয়।
আচ্ছা
আসে মতন বিয়ে দিবে এমন এক লোকের সাথে, তার বয়স 50 কি 60 হবে এমন।
আপনার বয়স কত তখন?
তখন আমার বয়স 20 কি 21।
20 কিংবা 21 আর ওনার বয়স হচ্ছে 55 থেকে 60 এর মধ্যে।
জি
এরকম একটা লোকের সাথে আপনার সম্বন্ধ ঠিক করে?
ঠিক করে।
আপনি জানলেন কিভাবে?
আমাদের গ্রামে তার বয়স আমার চেয়ে বড় 25 বছরের তার একটা ছেলেও আছে।
এই লোকের সঙ্গে আপনার বিয়ের সম্বন্ধ? তো ওনার আগের বউ কি হয়েছে?
তার ছেলের আবার ছেলে হয়েছে যে।
ও তার ছেলের ছেলেও হয়েছে?
জি
মানে আপনি বিয়ে তো করবেন মানে জামাইকে পাবেন সাথে হচ্ছে নাতি নাতনিও পেয়ে যাচ্ছেন অটো, এরকম একটা অবস্থা। এটা হাস্যকর হলেও দিস ইজ দ্য আগলিয়েস্ট রিয়েলিটি। তো তার আগের ওয়াইফ কি হয়েছে?
উনিও উনার আগের স্ত্রীকে রাইখা,
মানে প্রথম স্ত্রী তখন ছিল,
ছিল যখন তখন রাইখা উনি চলে যান।
ও আগের স্ত্রীকে রেখে সে অন্য কোথাও চলে গিয়েছিল?
জি।
চলে যাওয়ার পরে সে 18 বছর পরে ফিরে এসেছে,
ফিরে
এসে কি দেখেছে? স্ত্রী কি তার আছে নাকি?
না, তার স্ত্রী আবার অন্য জায়গায় বিয়ে হয়েছে।
আচ্ছা ঠিক আছে, আপনি কিভাবে বিয়েটা করলেন, রাজি হলেন কিভাবে, আমি গল্পটা একটু শুনতে চাই। হ্যাঁ, তারপরে?
তারপরে আমার বোনও, আমার মেজ বোন, উনিও রাজি হয় না, বলে না তো ইয়া মানুষের সাথে আমার বোনের বিয়ে দিতাম না, একজন
বয়স্ক
বয়স্ক লোকের সাথে। তখন মা বলে, আবার পাড়া পড়শিবর্তীরা বলে, তাইলে আপনার বোনের জন্য কি এত ভালো পাত্র পাওয়া গিয়ে নাকি? অনেকজন অনেক কথা বলে, বলার পরে আমার বাবা, আমার মা, আবার বোনরা সবাই রাজি হয়। কত মানুষের গ্রামে তো অনেক মানুষ অনেক কথা বলে যে এতে ভালো পাত্র পাওয়া যাবে নাকি, আর পরিস্থিতি শিকার তারাও রাজি হয়ে যায়।
এত ভালো পাত্র পাওয়া যাবে না মানে উনি ভালো কোন দিক দিয়ে, তাহলে সেটা একটু বলেন আমাদেরকে, যে ভালো কেন বলছে ওনাকে লোকজন?
না, আমার পক্ষে তো মনে করেন যে আমাকে তো আর ভালো মানুষ বিয়ে করবে না, এটা তাদের
মানুষটাই। আমি এই কথাটাই আমি ওর মুখ দিয়ে বের করে নিয়ে আসতে চাচ্ছিলাম, যেটা আমার মুখ দিয়ে বের হতে খুব কষ্ট হচ্ছিল। দিস ইজ দ্য আগলিয়েস্ট রিয়েলিটি প্রিয় শ্রোতা। এটাই আমাদের সবচেয়ে বড় বাস্তবতা, যে ওর শারীরিক একটা ক্ষুদের কারণে, বা এটাকে আমরা যদি বলি নর্মাল যে লিভিং, সেই লিভিংটা না থাকার কারণে ওকে আসলে এই রকম একটা বাস্তবতা মেনে নিতে হচ্ছে। হ্যাঁ, তো এটাই আপনাকে সবাই বোঝালো, যেহেতু আপনি চোখে দেখতে পান না, সুতরাং এই পাত্রটা আপনার জন্য একটা খুবই ভালো পাত্র, তাই তো? আপনি এবং শেষ পর্যন্ত রাজি হলেন?
রাজি হলাম, সরি। এখানে আবার রাইখা আসছে, আমার বড় ভাই তখন সৌদি আরব যায়।
আচ্ছা,
এক বছর আগে বড় ভাই অনেক কষ্ট করে আমার বাবা আমার বড় ভাইকে সৌদি আরব পাঠায়। সৌদি আরব পাঠাইলে পাঠায় মতো আমার বড় ভাই আবার বেশি সুবিধা থাকে না।
আচ্ছা,
বেশি টাকা পয়সা ভাঙ্গে আমার বাবা আমাকে দিতে পারবে না, কারণ আমার বড় ভাইয়ের দেনা শেষ হয় নাই।
জি,
আমিও বড় হয়ে উঠছি, আমার বাবা বলে।
তো বিয়ে হলো আপনার নাকি?
হ্যাঁ, আমার বিয়ে হলো, আমার বিয়ে হলো। বিয়ের পরে যাই হোক কয়েক মাস ভালোই চললো।
ভালো পেলেন সংসারে গিয়ে? কি পেলেন আপনার সংসার? প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে তার একটা সংসার হবে বা সবকিছু।
আত্মীয় স্বজন কিছু ছিল না। আমার বাবাকে বলা হয় যে আমার বাবা একটা ঘর দিয়ে দিবে।
আচ্ছা,
আর আমাকে 2% টাকা দিয়ে দিবে,
2% জায়গা।
হ্যাঁ,
আচ্ছা। ওনার কিছু ছিল না? আপনার আমির হোসেনের
না
ওনার কিছু ছিল না?
কিছু ছিল না,
ওনার কিছু ছিল
না বলে আমার বাবা আমার মেয়ে কাছে থাকবে, রাখবে, বাড়িতে রাখবে, দেখশন করবে, এর জন্যই বিয়েটা দেওয়া।
বিয়ে হলো?
বিয়ে হলো। যাক, আমার বাবা আমার বোন কেউই যেমন আশা করছে তেমন না, যাক চলছিল। উনি যে কাজটা করতো, ওই যে পারাপার করানোর কাজ, আমার ছেলে আমার গর্ভে আসে।
বিয়ের কতদিন পরে?
বিয়ের সাথেই,
বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে 6 মাস পরে আপনার বাচ্চা?
হ্যাঁ, কনসেপ্ট করি আমি,
কনসেপ্ট করেন। হ্যাঁ,
তারপরে আমার ছেলে 2010 মে মাসের 22 তারিখে আমার ছেলে হয়। এখানে 10-এ মনে করেন এখানে কত ঘটনা হয়,
কত ঘটনা একটু শুনতে চাই আমি। হ্যাঁ, কি ঘটনা ঘটেছে?
যেমন 2009 সালে যখন আমার বিয়ে হয়, কয়েকদিন পর পর আমার সাথে প্রায় ঝগড়া লাগতো। আবার খুঁটিনাটি বিষয়ে কি করতো, আমার মা বা বাবা কাছে বিষয়ে টাকা তুইতো না, ও টাকা না নিয়ে যেত, ধরেন 20,000 টাকা দিয়েছে, ওখান থেকে 2,000 বা 1,000
চুরি করতো,
চুরি করতো। কিন্তু আমাদের চুরি করার মতো তেমন কোনো কেউ নাই, তো মেয়ের জামাই সন্দেহ করে বলতে পারছে না, আবার
সহ্য করতে পারে,
সহ্য করতে পারতেছে না। যেমন আমার ভাইয়ে 20,000 টাকা পাঠাইছে, এখন উনি চৌরাস্তা যাবে, তাই মা কে বলছে,
আপনার যে ভাই সৌদি আরবে থাকতো?
হ্যাঁ।
আচ্ছা,
উনি 30,000 টাকা পাঠাইছে আমার বোনের কাছে, সবসময় আমার বোনের কাছে টাকা পয়সা থাকে।
আপনার বড় বোনের কাছে?
হ্যাঁ।
আচ্ছা,
তো উনি কে বলছে যে নীলপা তুই কিছু টাকা দে, ও যতক্ষণ জামাই যতক্ষণ চৌরাস্তা যাইবে, তো আখির জন্য কিছু আনুক, তখন চৌরাস্তা যাবে দেখায়া 500-1,000 টাকা দিছি। দিয়ে আবার আমার বোন গোসল করতে গেছে, আমার আমি না কি করতে বাইরে গেছি, তখন তো আর জানি না, তখন ওইখান থেকে 20,000 ওইখান 30,000 টাকা থেকে যে 500-1,000 দিছে, ওইখান থেকে আবার 500-1,000 টাকা। তখন আর আমরা জানি না, তখন যখন নাকি টাকাটা একজনকে দিতে যাবে, তখন গুইনা দেখে যে এত দিছে এত কম, তখন আমার মা বলে কে নিল কে নিল, আমার বাবা আবার এমবে সহজ সরল একটু রাগে ছিল যে টাকা তুলবে টাকা হারানো যাইব কেন। তা যাক এটা আমার মা বসতে পারে, আমার মা যেমনি হোক এটা ম্যানেজ করে, আমার বাবা ও দেনা দিবে, আমার ভাইয়ের তো হিসাবের টাকা অনেক যায় কিছু যায় ঝগড়াঝাটি যাওক যায়, আমার মা আর তো বলে না। আমার আব্বা উনি চোরার থেকে আসলে কেউ কেউ বসতে দেয় না যে আমরা বুঝছি উনি টাকাটা নেই, এমন করে প্রায় এমন করে। এমন নতুন অবস্থা আমার ছেলে আমার গর্বে আমাকে একদিন যাহোক ইঙ্গিতে কিছু বলছি আমাকে খাটের থেকে একটা লাঠি দিয়ে ফেলাই দিছে।
আপনি তখন এই কনফ্লিক্ট করা অবস্থায়?
জি, তখন আমি এত নতুন অবস্থা তার কথা বইলা চিৎকার দিতে পারতাম না, আবার ও আবার একটু জিদি যদি শোনে যেন আমাকে মারছে তাহলে মানুষ শুনলে যেন আমি উফ করে চিৎকার দিতে পারিনি, কারণ ওরা শুনলে যদি বড় একটা ঝগড়া যায় আমার বাপ মা যদি।
একজন চোকান্ধ মানুষ যাকে যদি কেউ এভাবে মানে লাঠি দেয় সে তো কিছু দেখতে পাচ্ছে না এবং কনসিভ করা অবস্থায় সে তো কিছু ধরতে পারবে না, কি ঘটনা ঘটতে পারে, একটা লাঠি দিয়ে তার পুরো জীবনটা কেড়ে নিতে পারে। আপনার একটা বিরতি নেব শ্রোতা, আমার আজকের এই গল্পটার মূল জায়গাটা মেসেজটা আগে ক্লিয়ার করে দিই। আজকের এই জীবন গল্পের মূল জায়গাটা হচ্ছে আমি যাদেরকে এখানে এনেছি তারা দিন এনে দিন খাওয়া মানুষ, একেবারে নিম্নবিত্ত প্রান্তিক পর্যায়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, শরীরে জোর আছে তো পেটে ভাত আছে এই টাইপের মানুষ। কিন্তু ওদের যে ফ্যামিলি বন্ডেস, বাবার যে মায়া এই মেয়েদের প্রতি বা এই জন্মান্ধ ছেলেদের প্রতি বা পরিবারের যে গাঁথনি দেখুন সবই হয়েছে ওদের সাথে। বড় বোন বিয়ে হওয়ার পরে জামাই থাকতেও নেই বাবার কাছে এসে বসেছে, বাবা কখনো তাকে ফেলে দেয়নি। ছোট বা মেজ বোন যা যে গল্পটা বলছে আঁখি, তার জীবনে বিয়ে হতে না হতে ট্র্যাজেডি শুরু, বাবা কখনো ফেলে দেয়নি। এই বাবার কিন্তু কোটি টাকা ছিল না, এই বাবা দিন মজুর বাবা, সারাদিন কাজ করে যে পয়সা পেত সেই পয়সা দিয়ে সাত ভাই বোনের সংসার সে বুকের মধ্যে আঁকড়ে রেখেছে। আমার আজকের গল্পটা হচ্ছে এই জায়গাটায় এবং এই বাবা কি আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে স্যালুট জানাতে চাই। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যে এবারের বইমেলায় আমার যে বইটি এসছে ঢাকা এফএম এর পক্ষ থেকে জীবন গল্প এবং সিক্রেটস নিয়ে, এই বইটি একেবারে লাস্ট পর্যায়ে আপনাদেরকে যে অফারটি দিচ্ছে আর কিছুদিন থাকবে মার্কেটে, তারপরে বইটি হয়তো আর পাওয়া যাবে না, সেটা হলো এই অফারটিকে আমরা বলছি বুক রিভিউ অফার। যে অফারের মাধ্যমে সরাসরি কথা হবে আপনার সঙ্গে, পুরো বিষয়টিকে আমি একটু বুঝিয়ে বলি। আপনি এখন থেকে যে বইটি অর্ডার করবেন সেই বইটিতে একটি বিশেষ কোড সংযোজন করা হবে, হয়তো বইয়ের প্রথম পাতাতেই সেই কোড নাম্বারটি থাকবে। আপনি যে কাজটি করবেন বইটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি ফোন করে কোড নাম্বারটি যেখান থেকে বই সংগ্রহ করবেন সেখানে জানিয়ে দেবেন, কল সেন্টারে জানিয়ে দেবেন। আপনি কোড নাম্বারটি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে জানিয়ে দেওয়া হবে কবে নাগাদ সরাসরি আমার সঙ্গে আপনার কথা হবে, যে বিষয়ে আপনি কথা বলবেন, বইটি পড়ে আপনার কেমন লেগেছে, বইটি সম্পর্কে যদি আপনার কিছু জানানোর থাকে, একই সাথে জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানে যদি আপনি আসতে চান সে বিষয়ে আমার সঙ্গে সরাসরি কথা হবে। এছাড়া জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠান নিয়ে যদি কোনো আপনার মতামত দেবার থাকে আপনি জানাতে পারেন এবং পরবর্তীতে আপনাদের সবাইকে নিয়ে আমাদের একটি পাঠক সমাবেশ করার চিন্তা আমাদের আছে। ওকে, যে কাজটি করতে হবে, এই অফারটি আজকে রাত থেকে চালু হচ্ছে। আপনি যদি বই সংগ্রহ করেন তাহলে আগামী তিন দিনের মধ্যে দ্রুত বই সংগ্রহ করতে হবে এবং আগামী তিন দিন যে বইগুলো আপনার হাতে যাবে প্রত্যেকটিতে থাকবে একটি বিশেষ কোড নাম্বার। বইটি আপনি শুধুমাত্র এখান থেকে সংগ্রহ করতে পারবেন ক্লিক অ্যান্ড ডিলের নাম্বারে ফোন দিয়ে। ওকে, ক্লিক অ্যান্ড ডিলের নাম্বারটি হচ্ছে 09638771771। আমি আবারও বলছি 09638771771। আবারও বলছি 09638771771। সোজা কথাই বলি, বই কিনলেই পাচ্ছেন আমার সঙ্গে কথা বলার সুযোগ। ওকে, আমরা ছোট্ট একটা বিরতি নেব, মাত্র দুই মিনিটের বিরতি, সঙ্গেই থাকবেন আশা করছি।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment,
Welcome, welcome to my state of reality.
Stay tuned.
Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo. Jibon Natoker Cheo Natokiyo.
বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি প্রিয় শ্রোতা। আপনারা শুনছেন জীবন গল্প, আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকের এই জীবন গল্প বলার জন্য আমার সঙ্গে রয়েছে তিনজন অতিথি। তারা একই পরিবারের তিনজন এবং তিনজনে জন্মান্ধ। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে, এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন, আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলেজ। আখি, আমরা যেখানটায় ছিলাম, যে আপনাকে লাঠি দিল আপনার জামাই।
লাঠি দিয়ে ফালা দে, আমি কান্না করতে পারি না, কেন কান্না করলে আমার বাবা আবার রাগ করবে, বাতার সাথে রাগারাগি করবে, নতুন জামাই মানুষে না মন্দ বলবে। আমি কান্না করতে পারি না, শুধু আমার দুইটা চোখ দিয়ে পানি ঝরছিল, তা কান্না করি নাই, চুপ করে শুয়ে রইলাম, কিচ্ছু বলিও নাই, জোর একটা কথাও বলি নাই, শুয়ে রইলাম। এমনি ইয়া করলো মাঝে মাঝে, মায়াও করতো, মায়াও যে করতো না তা না, মায়াও করতো, তা চলছিল এমন করে। তখন আমার আরাফাতে হয় মে মাসের 22 তারিখে।
আপনার ছেলের নাম আরাফাত?
জি।
ওকে।
ও মে মাসের 22 তারিখে হয়, তা যা হোক হয়, পরে উনি এক জায়গায় আমাদের এখানে আবার নৌকা দিয়া এক জায়গায় চেহু মাছ ধরতে যায়, তখন আমি খবর দিই ছেলে হওয়াতে তুমি খুশি না, আগে যতটা বিয়ে করছে তো সেই গড়ে শুধু ছেলেই হয়েছে।
আচ্ছা,
ছেলে হওয়াতে খুশি না, কিন্তু আমার বাবা আমার ছেলে হওয়াতে অনেক খুশি হয়েছে, যে থাক নীলা যদি বিয়ে হয়ে যায় না পালতে পারে, আমার এই দুইটা মেয়েকে আমার এই নাতি পালতে পারবো। আমার বাবা মা দুজনই খুশি হয়, পরে উনি খুশি না, তা উনি আমার কাছে 4000 টাকা রাখেন।
আপনার জামাই খুশি না আপনার সন্তান হওয়াতে?
জি।
অদ্ভুত। আমি যদি আমাদের সামাজিক যে দৃষ্টিভঙ্গি সেখানে যদি আমি মানে বুঝতাম যে ঠিক আছে মেয়ে হয়েছে বলে অনেক বাবাই খুশি হন না, সেটাও না হয় একটা কথা ছিল, কিন্তু সেখানে সেটা না হওয়াটা কথা ছিল, আমি কথার কথা বলছি যেটা আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি, বাট সেটাও অনুচিত। আর কিন্তু ছেলে হয়েছে তারপরও উনি খুশি না, তাই তো?
হ্যাঁ। ওকে। উনি খুশি না হোক, ওনাকে খবর দিয়ে তারপরে উনি বাসায় এসে পড়ে ছেলে দেখার জন্য, খুশি না হইলেও বাসায় আসে।
আচ্ছা।
বাসায় আসলে পরে উনি আবার আমাকে 4000 টাকা দিয়ে রাখতে, ওই 4000 টাকা আমি একজনকে ধার দিই, এই জন্য দিই, বাসায় মানুষ একটা বিপদে পড়লে টাকাটা ধার দিই। দেওয়ার পরে ওর যখন 5 দিন হয় তখন উনি ব্যবসা করবে, আমি ব্যবসা করতে অনেক না করতেছি, যেন আমার ব্যবসা করতে লাগবে না, আপনি ব্যবসা করলে ব্যবসার লস ছাড়া লাভ হয় না কোনো দিনও না। জিএসটি মাস আম কাঁঠালের দিন উনি আমের ব্যবসা করবে, তা আমি না করি আমার কথা শুনে না, তারপরে যার থেকে টাকাটা দিছি তার থেকে একটু টাকাটা দেরি হইতে পারে ঝগড়া করতে। আমার আবার একটা অভ্যাস খারাপ ছিল, কেউ কটু কথা বললে বা কেউ একটু রাগ করে কথা বললে বা কেউ মারলে আমি খাইতাম না কিছু, এমনি কেউকে কিছু বললেও বলতাম না খাইতাম না, রাগ করে থাকতাম। তা আমি না বলার পরে তো আমি 2-3 দিন খাই না, তা না খাওয়াতে আমার ছেলে আবার বুকের দুধ পায় না, মা বলে মা জোর করে খা, তো আমি খাইতে পারতাম না, ছেলে হওয়ার পর থেকে এত ঝগড়া ঝগড়া, খালি একটু একটু না একটুতে রাগ হয়ে যেত, তো রাগ হইলে আমি রাগের অনেক ভয় পাই, আমার আব্বা কোনো কখনো আমাদের এতটুকু বড় হয়েছি ফুলের টুকা দেয়নি, রাগ কি জিনিস, আমার মাও রাগ করতে পারে না, যা ওই রাগ করলে বকা দিলে আমার মা বকাও ভালো করে জানে না, তো আমার মা বাবা আমাদের কখনো মারে নাই, হয়তো ধমকি ধাপকি দিছে মারেন, আমি মারা কি জিনিস বলতাম, মারতো।
কখনো গায়ে হাত তোলেনি আপনাদের বাবা মা?
না, আমরা এমন যে কেউ বলতে পারতো না মুখে মেরে কেউ মাস। আমাদের এত, আমার আব্বা যখন যে ফল পাকড়া হোক যেতটুকু সমর্থ ছিল, যে মৌসুমে যেটা আমার আব্বা মারা যান, যত বড় মাছ বাজারও ছিল, যদি আমার আব্বা চোখে দেখছে হাতে টাকা থাকছে, আমার আব্বা কখনো উঠে না আনে নি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আমার আব্বা মারা বলতো আমি মরে গেলে আমার ছেলে মেয়েদের কে খাওয়াইবো, আমি যতদিন বাচ্চা আছি আমি যেটা পারি আমার ছেলে মেয়েদের আমি খাওয়াইলাম, যখন পরবর্তীতে না খাইতে পারবো তখন তৃপ্তি থাকতো না।
এরকম বাবা যেন প্রত্যেকটা ঘরে ঘরে থাকে, মানে দরকার আসলে। হ্যাঁ, ওকে। তো আপনার খুব ঝামেলা যাচ্ছিল আপনার বাচ্চা হওয়ার পরে?
হ্যাঁ, খুব ঝামেলা যাচ্ছে। তো ব্যবসা, আমার ব্যবসা করছে আজকে না, আমার ব্যবসা করছে আজকে একজনের হাতে 1,000 টাকা আনছে, উনি আবার বাসায় এসে দাঁড়ায় থাকতো যেন আপনার স্বামী টাকা আনছে, আরেকজনে এসে দাঁড়ায় থাকতো। ব্যবসা করে নেই মাত্র 15 দিনে এমন করতে করতে 12,000 টাকা দেনাত গেলাম গা।
আচ্ছা, কিন্তু
আমার খাবার কিন্তু খাইতাম আমার বাবা মারটাই, তাই তিনি যেন বিয়ে করছে মাঝে মাঝে হয়তো মাছ তরকারি আনতো আর আমার কাপড় চোপড় হালকা দিত, দুই যে ভাত খাইতাম এটা কিন্তু আমার বাবার উপার্জনে ভাত খাইতাম। উনি শুধু মাঝে মাঝে মাছ তরকারি আনতো আর ওনার খাওয়া মনে হোটেলে খাইবে, ওনার ওই আত্মীয় স্বজন মামা মামি আছে, মামা তো ভাই আছে, ওই রোজগার করতে পারলে ওদিকে খাওয়াইব এমন টাইপের ছিল। তা আমার বাবা বলতো খাইতাম। তো আমার ছেলেটা যখন 1 মাস বয়স হয় তখন আমার বুকের দুধ আর পায় না আমার ছেলে। এর আগে আবার আমার বাবা কিস্তি তুলে আমার ছেলে হইব হয়েছে, আমার বাবা কিস্তি তুলে আমার ছেলের জন্য একটা গরু আনে, যে নাতি বড় ইয়া হইলে দুধ খাইবে, করতে না জামাই তো এমন এমন করে, তো আমার নাতি কি খাইব, তাই একটা কিস্তি নাম ভাইয়ে আমাদের গরু গরু ছিল ঠিকই, কিন্তু আমার ভাই যখন বিদেশ যায় ওগুলো সব বিক্রি করে দেয়, এক বছর 1.5 বছর পরে বিক্রি করে দেওয়ার পরে যখন আমার ছেলে হয় তার 15 দিন আগে হইবে একটা গরু কিনে আমার বাবা। তখন এক মাস যখন বয়স হয় আমার ছেলে আমার বুকের দুধ পায় না, তখনই থেকে হ্যাঁ গরুর দুধ খায়।
আচ্ছা আচ্ছা।
উনি মিস ইয়া দেয় আর কিছু না, আমার ছেলের জন্য ছেলে হওয়াতে আমার ছেলের জন্য শুধু বলা বলিতে 3টা স্যান্ডেল গেঞ্জি এনে দিছে আর কিছু এনে দেয় না।
খুব ছোট ছোট বিষয় যেগুলো হয়তো বা বলার মতো কিছু না, কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ একটা সংসারের ক্ষেত্রে, যারা সংসার করেন তারাই খুব ভালো করে জানেন। এই ছোট্ট একটা মিস্ত্রি কিংবা এই 3 জোড়া স্যান্ডেল বা এই গেঞ্জি টি শার্ট, এগুলো হয়তো বলার মতো কিছু না, কিন্তু এগুলোই কখনো কখনো অনেক বড় কন্টেন্ট হয়ে যেতে পারে। এবং একটু চিন্তা করে দেখুন, নাতি মেয়ে নিয়ে এক বাবা অসম্ভব ভালো বাবা, আরেক বাবা সে তার সদ্যজাত সন্তান, তার প্রতি যে দায়িত্ব পালন করা উচিত সেইখান থেকে সে অনেক দূরে, অনেক কিছু দেখার আছে। আপনি শুধু গল্পটাকে এন্টারটেইনমেন্টের জায়গা থেকে না নিয়ে গল্পটার বিভিন্ন ক্যারেক্টারের মধ্যে একটু ঢোকার চেষ্টা করুন, নিশ্চয়ই অনেক বড় কিছু খুঁজে পাবেন আজকের এই জীবন গল্পে। এবং এই বাবা, যে বাবার শিক্ষাগত যোগ্যতা নাই, সেই অর্থে শিক্ষাগত যোগ্যতা বলতে আমি যেটা বোঝাচ্ছি হয়তো একাডেমিক কোয়ালিফিকেশন সেরকম নাই, আপনার বাবা পড়াশোনা করেছে?
না, পড়ালেখা করেনি,
কোনো স্কুলে যায়নি? না, কখনো
না, শুধু তার নামটা
সে সাইন করতে পারে। ঠিক আছে, আমি ডেফিনেটলি শিওর এই বাবা বাংলাদেশের অনেক অনেক শিক্ষিত, অনেক অনার্স মাস্টার্স পাস করা, অনেক বড় বড় অনেক পিএইচডি ডিগ্রি নেওয়া, এরকম অনেক বাবার চেয়ে ভালো বাবা, আমি ডেফিনেটলি শিওর। ঠিক আছে, সুতরাং এই এই যে শিক্ষার কথাটা বললাম না, এই শিক্ষার কথাটা শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে হয় না, শুধু বইয়ের পাতায় শিক্ষা থাকে না, আমাদের এই চারপাশে যে মানুষগুলো ঘুরে বেড়ায় তাদের জীবন থেকে যে শিক্ষাটা নেওয়া যায় সেটাই হচ্ছে সর্বোত্তম শিক্ষা। জি বলুন।
আমার বা তারপরে সাবান তেল আনতো, তখনও আমরা প্রতিবন্ধী ভাতা পাই আমার টাকা দিয়া, আমার ছেলেকে একটা ছেলের জন্য কাপড় চোপড় ধোয়ার জন্য একটা র্যাক কিনি।
প্রতিবন্ধী ভাতা কত টাকা আসতো প্রতি মাসে?
প্রতি মাসে 250 টাকা, তখন 250 টাকা,
তখন 250 টাকা ছিল, এখন কত?
এখন 700 টাকা।
এই 700 টাকা দিয়ে কি হয়?
700 টাকা দেয় কিছু হয় না, আবার আমাদের জন্য অনেক কিছু হয়।
এক্স্যাক্টলি,
তারপর এই টাকা দিয়ে আমার পাই ছেলের হওয়ার পরে মার কাছে রেখে গিয়া টাকা নি, টাকাই না একটা আড়াই ফেললে এক কিনি আর একটা বিছানার ওই যে জাদু না ওয়াল ক্লাথ কিনি, ওয়াল ক্লাথ কিনি আর কোলবালিশ কিনা দিয়ে আমার ছেলেকে আমি টাকা পাই আর কিছু লোকসুন কিনি আর কি যাবতীয়
মানে যা যা প্রয়োজন হয় বাচ্চাকে মানুষ করার জন্য
টুকটাক না ওগুলো আমি কিনি
এই প্রতিবন্ধী ভাতা দিয়ে।
জি
আচ্ছা,
ওগুলো কিনি আমার বাবার আবার এত কিছু আমার খাওয়াবে না এত কিছু দিবে আমার বাবার অতটুকু আবার সামর্থ্য ছিল না যেন বাবাকে বলবো মা এগুলো আহিনে দিতে। এক মাস পরে আমি আনি, আনার পরে আমার বোন আমার ছেলেকে দেখতে আসে, উনি আবার আমার ছেলের জন্য কাপড় চোপড় নিয়ে আসে।
আচ্ছা,
দেখতে আসে পরে কাপড় চোপড় নিয়ে আসে, তখন উনি আবার এমন করে ব্যবসা করে আমের ব্যবসা করে, আমাদের ঘরের মানুষ একটা আম খাইলে ওটা গয়না রাখবে কিন্তু ওই যে তার ওনার আত্মীয় স্বজন আসবো ওনাদের বাইরে নিয়ে পলিটিনে দিয়া ব্যাগ দিয়া কেজি কেজি দিয়ে আসবো, ওনার আবার আমাদের এখানে একটা বাস্তি ছিল তাদের দিত, যাই টাকা দিব তাদের মনে করেন কেজি কেজি দিব কিন্তু ঘরের মানুষ কি খাইব যদি বিক্রি করতে না পারবো পচা ওগুলা, কিন্তু আমার বাবা কিন্তু আমাদের এগুলো খাওয়ায় নাই কখনো খাওয়ায় না, ভালো জিনিসটা আমার বাবা চেষ্টা করছে আমাদের খাওয়াই, ওগুলা খাইলে খাও নাইলে গরু দিয়া দাও।
আচ্ছা,
এমন করতো তা যাক এক দেড় মাস পরে এই ব্যবসা বন্ধ হয়ে যাবে, চালান শেষ করে ফেলাইছে, চালান শেষ করে ফেলাইছে, একজনের থেকে 3,000 টাকা আনছে মুখে অনেক দেনা হয়ে যায়, পরে কি করবো দেনা তো আমার ইয়া করবো, তো আমার মা আবার একটা সমিতি করছে আমার ছেলে খায় বা বিক্রি করে ওখান থেকে কিছু টাকা জমায় একটা সমিতির মেয়ে দেয়।
আচ্ছা,
দেন 12,000 টাকা দেনা মা তুমি আমার মা উদ্ধার করে ইয়ারটাতে না মানুষ এসে ঘরে ইয়া করবে না ও সরি, তখন 15,000 টাকা দেন হয়ে যায়, তখন আমার মা আমার নামে রাখে আর আমার বোনের নামে রাখে আমার ভাইয়ের নামে রাখে আমার আরেকটা ছোট বোন থাকে ওর নামে, চারটা সমিতির মেয়ে দিয়ে সাতটায় মাত্র 20 না কয় টাকা করে দিয়া থাকতো, তো জমাইতে জমাইতে এমন 3-4 5-6 নামের মেয়েদের 6,000 টাকা 8,000 টাকা হয়।
আচ্ছা,
এই 8,000 টাকা আমার আইনে দেয়
15,000 টাকা দেনা শোধ করার জন্য সবগুলো সমিতি ভেঙে নিয়ে এসে আপনাকে 8,000 টাকা দিল আপনার মা,
8,000 টাকা আমার মা দেয় মতো আর 8 টাকা দেনা থাকে, তারপরে উনি আবার ওই যে ব্যবসার কাজ সাইরা তার যে ব্যবসা করে তার সাথে মাল্লা হিসাবে তারে পাঠাই।
আচ্ছা, মাল্লা মানে,
মাল্লা মানে ব্যবসা করে যে যে মালিক থাকবে।
আচ্ছা,
মালিকে ব্যবসার সবকিছু লাভ ক্ষতি হিসাব সবকিছু রাখবো, উনি শুধু যেটা হুকুম দিব ওটা করবো, নাইলে উনি ব্যবসা লস করে ফেলে।
আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ,
ওই হিসাবে উনি যায় গেলে এমন 3,000-4,000 টাকা পাইলে আমাদের তেল সাবান যা লাগে তা আনে আর আস্তে আস্তে দেনা দেয়।
বুঝতে পেরেছি, মানে যেভাবেই হোক না কেন টেনে টেনে সংসার চালানোর জন্য একটা চেষ্টা করছে সে আর কি, কিন্তু করতে গিয়ে আলটিমেটলি সে ফেল করতেছে।
হ্যাঁ,
ওকে,
যখন নাকি দেনা হয়ে যায় তখন সবার সাথে আমার সাথে হোক আর সবার সাথে ভালো ব্যবহার করে,
দেনা হয়ে গেলে ভালো ব্যবহার করে।
হ্যাঁ,
আর যখন নাকি পয়সা পাওয়া যাবে এই কারণে।
হ্যাঁ, আর যদি যখন নাকি টাকা শেষ হয়ে যায় তখনই টাকা নেওয়া শেষ তুমি তার টাকা থাকবে তখন আর আমাদের সাথে ভালো ব্যবহার করবে না এমন একটা লোক।
আচ্ছা,
যা এমন করে চলতে থাকি, পরে আমার ছেলে তো যখন 4-4.5 বছর হয় ও না তার আগে এমন করে দেখি আমার আব্বারে আমার মামা এক মামানি বলে মামি বলে যে এমন করে কয়দিন চালাইবেন ওদের ভাত ওদের গর্ত দিয়ে দিছেন তো ওদের ভাত ওদের আলাদা খাইতে দেন, যেভাবে ওদের সংসার আপনি উনি ফুটাঙ্গিরি করে চলবো আপনি শুধু ইয়া করবেন, এখানে আমার ভাই বিদেশ যায় আমাদের একটু টানাটানি থাকে আমার ভাইও ফিরে আসা বিয়ে করে পরে আমার ভাইও অমন একটা টাকা পয়সা দেয় না।
আচ্ছা,
সংসার আমার আব্বার চালাইতে খুব কষ্ট হয়, তখন বলে আপনি 3 জায়গায় চালাইবেন তো ওদের আপনি আলাদা করে দেন, তখন আবার আমারও বুঝা মা তোমার বাবার কত করব তোমার বাবা একজনে তো আর বাঁচতেছে না তোমার বাবার তেন হয়ে তো তোমরা তোমার স্বামীকে বুঝা তোমরা আলাদা হো, তখন আমার মা কিছু হাড়ি পাতিল কিনা আমাদের আবার যা লাগে একটা উনি একটা খাট দেয় নাই, তা একটা চৌকি আছে, চৌকি দিয়া আর একটা তোষক বানায় উটা দিয়ে আমাদের আলাদা করে দেয়। আর কিছু হাড়ি পাতিল কিনে
এই কটা দিয়ে আপনাদেরকে আলাদা করে দিল ফ্যামিলি থেকে?
হ্যাঁ।
কত সালের দিকে এটা?
১৪ সালে। তাদের খানাডুলি একটা নতুন আনে, খানাডুলি
ও ভাত ছাত রাখে আছে র্যাক র্যাক। ওকে আচ্ছা, এগুলো
এগুলো দিয়ে
হাড়ি পাতিল কয়েকটা,
কয়েকটা হাড়ি পাতিল দিয়ে আমার মাই দেয়, দিলে আমাদের আলাদা
আলাদা করতে কি মানে আপনার বাবার বাড়িতে কি আলাদা একটা ঘরে থাকলেন নাকি অন্য কোথাও?
হ্যাঁ, আমার বাবার বাড়িতে ঘর দিয়ে দেয়। আমার বাবা এর মাঝে আবার ঘর মর দিয়ে দেয়, টিনের একটা সুন্দর একটা ঘর দিয়ে দেয়, দুই খুব পালা
দুই খুব পালা টিনের একটা ঘর দিয়ে দিল আপনার বাবা?
হ্যাঁ, বাবা যা হোক আমার বাইরে বোঝায় বললে একটা ঘর দিয়ে দেয়।
আমরা বিরতি নিব প্রিয় শ্রোতা, আরো একবার ছোট্ট একটা বিরতি। আমি বারবার বলছি একেবারেই প্রান্তিক পর্যায়ের একজন মানুষ, একজন ঠিক বলবো না, এই পরিবার দিনের দিন খাওয়া পরিবার, তাদের জীবন গল্প উঠে আসছে। যে তিনজন এখানে এসছে তারা টোটাল সদস্য হচ্ছে, আপনাদের সব সদস্য কত আপনাদের পরিবারে?
৯ জন,
মানে ৭ জন হচ্ছে আপনার ভাই বোন আর ২ জন বাবা মা, তাই তো? আচ্ছা, তো ৯ জনের মধ্যে ৩ জন হচ্ছেন জন্মান্ধব। এবং দেখার বিষয় হচ্ছে যেই বাবা পরিশ্রম করে দিন শেষে অল্প কিছু রোজগার করত, সেই বাবা এই সন্তানদেরকে তাদেরকে বুকের মধ্যে আগলে রেখেছেন, এবং এমনভাবে আগলে রেখেছেন যে দুনিয়ার যত বাধা বিপত্তি আসুক না কেন কোনো আঁচড় যেন তাদের গায়ে না লাগে। এইটা হচ্ছে আজকের গল্প। আমরা আরও একটা ঘন্টা সময় কাটাবো এদের সঙ্গে, ছোট্ট একটা বিরতি নেব, এবং যে বাবার সঙ্গে আমরা, যে বাবাকে নিয়ে এত কথা বলছিলাম, সে বাবার সঙ্গে আমরা কানেক্ট হব ফোনে আমাদের অনুষ্ঠান চলাকালীন সময়ে। ছোট্ট একটা বিরতি, ঠিক ফিরছি ১২টায়।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my space of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo. জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প।
সময় ১২টা, প্রিয় শ্রোতা শুনছেন জীবন গল্প আর জি কি প্রিয়ার সাথে ঢাকা এফএম 90.4 এ। আপনারা নিশ্চয়ই জানেন যে এবারের বইমেলায় আমার যে বইটি এসছে ঢাকা এফএম এর পক্ষ থেকে জীবন গল্প এবং সিক্রেটস নিয়ে, এই বইটি একেবারে লাস্ট পর্যায়ে আপনাদেরকে যে অফারটি দিচ্ছে আর কিছুদিন থাকবে মার্কেটে, তারপরে বইটি হয়তো আর পাওয়া যাবে না, সেটা হলো এই অফারটিকে আমরা বলছি বুক রিভিউ অফার। যে অফারের মাধ্যমে সরাসরি কথা হবে আপনার সঙ্গে, পুরো বিষয়টিকে আমি একটু বুঝিয়ে বলি। আপনি এখন থেকে যে বইটি অর্ডার করবেন সেই বইটিতে একটি বিশেষ কোড সংযোজন করা হবে, হয়তো বইয়ের প্রথম পাতাতেই সেই কোড নাম্বারটি থাকবে। আপনি যে কাজটি করবেন, বইটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি ফোন করে কোড নাম্বারটি যেখান থেকে বই সংগ্রহ করবেন সেখানে জানিয়ে দেবেন, কল সেন্টারে জানিয়ে দেবেন। আপনি কোড নাম্বারটি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে জানিয়ে দেওয়া হবে কবে নাগাদ সরাসরি আমার সঙ্গে আপনার কথা হবে, যে বিষয়ে আপনি কথা বলবেন, বইটি পড়ে আপনার কেমন লেগেছে, বইটি সম্পর্কে যদি আপনার কিছু জানানোর থাকে, একই সাথে জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানে যদি আপনি আসতে চান সে বিষয়ে আমার সঙ্গে সরাসরি কথা হবে। এছাড়া জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠান নিয়ে যদি কোনো আপনার মতামত দেবার থাকে আপনি জানাতে পারেন, এবং পরবর্তীতে আপনাদের সবাইকে নিয়ে আমাদের একটি পাঠক সমাবেশ করার চিন্তা আমাদের আছে। ওকে, যে কাজটি করতে হবে, এই অফারটি আজকে রাত থেকে চালু হচ্ছে। আপনি যদি বই সংগ্রহ করেন তাহলে আগামী তিন দিনের মধ্যে দ্রুত বই সংগ্রহ করতে হবে, এবং আগামী তিন দিন যে বইগুলো আপনার হাতে যাবে প্রত্যেকটিতে থাকবে একটি বিশেষ কোড নাম্বার। বইটি আপনি শুধুমাত্র এখান থেকে সংগ্রহ করতে পারবেন ক্লিক অ্যান্ড ডিলের নাম্বারে ফোন দিয়ে। ওকে, ক্লিক অ্যান্ড ডিলের নাম্বারটি হচ্ছে 09638771771। আমি আবারও বলছি 09638771771। আবার বলছি 09638771771। সোজা কথাই বলি, বই কিনলেই পাচ্ছেন আমার সঙ্গে কথা বলার সুযোগ। ওকে, আমরা কথা না বাড়িয়ে আবারও ফিরছি ওদের কাছে। হ্যাঁ আখি, আপনারা আলাদা হয়ে গেলেন?
আমরা আলাদা হয়ে গেলাম। তখন আলাদা হইলে ভালোই ভালোই চলতেছিলাম। তখন উনি আবার কাজ খুঁজা, এখন আর কাজ খুঁজা, নিজের সংসারের দিকে একটু মন বিষতে যা হোক, আনে নেয় খাই, ভালোই খাই। তখন বলে যে কিছু টাকা লাগবে, তুমি কিছু টাকা নিয়ে দাও। আমার মেয়ে জীবন আবার একটু ইয়া হই, ভালোই অবস্থা, গরিব এখানেই হইলো, খাইয়া নিয়ে আমার বোন আবার একটু শান্তিটাই আসেন। আমার বোনের বলি, যেন বোন উনি নাকি কিছু জায়গা জমিন পাবে, দলিল পত্র তোলার জন্য কিছু টাকা লাগবে, তুমি যদি দিতা তোমার আমরা পরে দিয়া দিতাম। তখন আমার বোন কয় হাজার লাগবে, প্রথমে 5,000 আইনা দিই, 5,000 আইনা দিয়ে পরে আমার দুলাভাইয়ের দেয়, দিলে দুলাভাইয়ের সাথে কন্ট্যাক্ট থাকে, দুলাভাইয়ের আবার কনভেন্স করে কেমন জানি আরো 10,000 আনে।
ওকে,
10,000 আনার পরে 15,000, তারপরে আমার আবার বলে যে এই যে ইদারিং বেচছিলাম, আমাদের এখানে আবার একটা মামা ছিল, ওনার দোকান থেকে আবার উনি কিছু বাকি করে তেল সাবান সোয়াবিন তেল এগুলো নাকি বাকি আনে, আমি জানি না, 5,000 কত টাকা করে বলে। তখন আমি আবার দেনার জায়গা কত কিছু আনে নাকি কি কি আনে আমি জানি না, 5,000 টাকা দেনা করে বলে। তখন আমি আবার আমার বোনের বলি যে আপা তুমি দেও, যখন নাকি আর পাতারা বউ যদি কিছু পায় তখন তোমার টাকা তোমাদের দিয়া দিন। তো আমার বোন অনেক কিছু কান্নাকাটি করি, পরে মা রাতে বলাই, আমার মা আবার আমি যেটা বলি ওটা আবার একটু শোনে, তো মা রাতে বলাই, তারপরে দেয় মতো 20,000 টাকা আমার বোনের থেকে আনি, আনলে পরে দেয়। ও মা কয়েক মাস বাদে বলে যে জমি জমা এখন বেচতে পারতো না, ওনার চাচা না কি আছে কেস করতে হইব, ও কেস মামলা তো আমি আর বুঝি না কি জানি, বলে ওগুলো করতে হইব, দেখো না বেশ না। এখন আমি কি করি, আমার বোনের থেকে টাকা আনছি তো ওগুলা বাদ দিয়া দিই। পরে বোনেরে বলি যে যদি কিছু হওয়া দুলা ভাই চায় তাহলে মারতে না বলতে বললো, আর পাতার আব্বারে আমি তার আব্বুরে আমি চাপ দিয়া দিয়া ভুল মনে টাকা দেওয়ার জন্য তাই আমার উপরে চাপ আসে। পরে এর ফাঁকে ফাঁকে কিন্তু আমার প্রায় মারতো। তখন এর পরে আবার আবার বলে আব্বা শুনিয়া যান একটা কথা, একজন একটা আপনার সাথে কথা বলবে, এই বাউতে দিয়ে আমার আব্বাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার আব্বারে বলে কি গ্রামের লোক গিয়াসুদ্দিনের আব্বা উনি আপনার যে মেয়ের জামায় টাকা চায় আপনাকে দিব, ওকে দিব। তারপরে আমার আব্বা সরাসরি বলে না দিলে তোমরা দিতে পারো তোমরা নিবা, আমি যাবিন হয়ে আমি কোত্থেকে দিব, আমার দিন আনি দিনকে 1,20,000 টাকা। তাই আমার আব্বা তখন বলে যান তাইলে আপনাদেরই ছেলে তাহলে আপনারা দেন, দেয় কখন জানি না, সন্ধ্যার কাপড় চোপড় ইয়া ব্যাগ ওগুলো না বইয়া আমি বাইরে যাই কলে ইয়া পিলিত পালিয়ে দুইটে যাই, উনি না চলে যায় আমার কাছে না বুঝলি,
মানে কি পালিয়ে যায়?
পালিয়ে যায় না ইয়া নৌকার যায়।
আচ্ছা,
তা ওনার কাছে মোবাইল নাম্বার ছিল, ওনার মোবাইল ছিল, তা আমি ফোন করি আপনি কই, বলে আমি উমুকে আমি নৌকার মাইরে ভাত সাই শুইতাম না, তুমি চিন্তা করো না আমি ইয়া শেষ হইলে মেলে মাল দিয়া আসে পর মনে। আমি আবার বলি যে আরাফাতের তো কিছু নাই, ও তো টাকার মাকা চায়, আমাদের ঘরে তো চাইলো নাই কে লবণ নাই কে, তাহলে আমার 100 টাকা দিয়া যান, আপনি তো কাজ হই আসতে কি 10-15 মিনিট লাগবো দিয়া যান। বলে যে তুমি কার থেকে ইয়া দেনা করে চললো আমি তোমার দিয়া যাম, এটা বললেও উনি চলে যায়। পরের দিন সকালে 3 দিন হয় তখন আমি ফোন দিই, আপনি কি করেন মেলো কি এখনো মাল দেওয়া শেষ হয় নাই, কয় হ্যাঁ আজকে মাল দিয়া বিকেলে আইসা পড়ুন, এটা বলে। তো বিকেলে সব লোক আইসা পরে উনি আর আসে না, নৌকা আনে না, নৌকা নাকি যার নৌকা সে আবার উঠা নিচে গা বারা আনছে উঠা নিচে গা, ওরা তোরা এসে পরে আমার কাছে একটা মেমোরি পাঠায় দেয় যে এটা ওর মানে ওরে দিয়ে আর ফাতার মারে নিয়ে দিও
মেমোরি কার্ড।
হ্যাঁ, ওই যে গান শোনা যান ওই মেমোরি
কার্ড, ওইটার মধ্যে কি অন্য কোনো কথাবার্তা লিখে ভিডিও করে পাঠাইছে বা এরকম কোনো কিছু কি ছিল?
না,
এমনিতেই
এমনিতেই ওই আমার পছন্দনীয় কিছু গান ছিল।
আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে,
ওটার জন্য মেমোরি কার্ডটা ওটা পাঠায় দেয়, বলে যেন উনি কালকে সকালে আসবো, নাইলে বিকালে রাত্রে বিল জানে হইলে না কালকে সকালে আসবো, বিল দেয় নাই আমাদের পাঠাই দিছে মাল দেওয়া শেষ, বিল দেয় না, বিল দিলে কালকে সকালে আসবো। তা সোমবার দিন যায়, মঙ্গলবার আইসা পরে তখন আমার আব্বার মনে একটা সন্দেহ জাগে, তখন সন্দেহ জাগে মতন আমি বিকালে ফোন করি রাত্রে মঙ্গলবারে রাত্রে ফোন করি, আমার বোনের আবার আমার ঘরে শুয়েছে, তো ওনাদের বলি কি গাড়ির শব্দ শোনা যায়, ওনাকে কথা বলি, উনি আমার কিছু কথা উত্তর দেয় না, হ্যালো হ্যালো করে, কিন্তু ওনার কথা আমি শুনি, হয়তো আমার কথা শোনায় কিন্তু উনি কোনো কথা বলে না, যেমন হ্যালো হ্যালো করে আর গাড়ির আওয়াজ শোনা যায়। তা আমি বলি কি মনে কথা শোনা যায় না, ইয়া করছে আর আপা তার আব্বা মানে বাসায় এসে করতেছে, আপা তুমি তোমাদের ঘরে এসো, আমাদের বড় ঘরে এসো,
মানে বড় বোন আপনার সঙ্গে ছিল আর কি, তখন আপনাকে বলছেন যে অন্য ঘরে শুতে, তাই তো?
হ্যাঁ, তখন বলি মতো, তারপরে আপা আমার ইয়ার যায় ওই ঘরে এসো, আমি রাত 12টা বাজে জায়গা কল দিই, কি রে রাত 10টা বাজে, তো পোষানের কথা পোষানে রাত 12টা বাজে জায়গা কল দিই, উনি গাড়িতে থাকে আর কোথায় যা জানি না, কিন্তু কথা বলেন আমার সাথে, ওনার সময় দিতে দিতে উনি মোবাইলটা অফ করে দেন, অফ করে দেওয়ার মতন আমার আরো চিন্তা লাগিয়ে গেল যে কি করি, রাত্রে আর আব্বার আর আমার ডাক দিলাম না, শুয়ে রইলাম, ঘুম কি আর আসে চিন্তা ভাবনা আর ঘুম আসলো না, রাইখা দিই, রাইখা দিলে পরে সকাল হয়, তখন আমি আব্বারে বলি, আব্বাই বলে যে জামাই তো 3 দিন হয়ে গেল আইলো না, তো যে মেয়ে আছে এই মেয়ে লই যাম, কারণ এতগুলো টাকা নিয়ে যদি শুয়ে চলে যায় তখন আমি এই টাকা কোথা থেকে দিই, তো এত টাকা আমি কোথা থেকে দিমো, এর আগে আবার আমার ভাই আমার বাবার ব্যবসাটা সারাই দেয় নৌকাটা বিক্রি করে, বলে যেন আমি যত টাকা পাঠামো অত টাকা খাইবেন, আপনি ব্যবসার মাঝে যাইতেন না, কিন্তু আমার ভাই কিন্তু ঠিক মতন টাকাটা দেয় নাই আমার বাবা মারে, উনি কিন্তু আমার ভাই যে বিদেশ গেছে উনি কিন্তু বিয়ে করে গেছে, তো উনি আর ঠিক মতন অত টাকা দেয় না, আমার আব্বা কি করছে আমার আব্বা জীবনে জাল ইয়ে জাল কিনছে আবার আরেকটা ছোট নৌকা কিনে, ওটা দিয়ে ওনাদের কষ্ট করে সংসার চলতো, তো উনি আবার 1,20,000 টাকা দেওয়ার মতো ন তার ক্ষমতা ছিল না, যা ছিল আমাদের বাবার একটু টাকা জমি ছিল, বিক্রি করা ছাড়া আমার বাবার কোনো উপায় ছিল না,
ওকে
যে লোকে টাকা আনছে ওই লোকেরে দিয়া নিয়া আমার আব্বা চলে যায় মেইল কিছু টাকা নিয়ে, মেলে যাই মতন উনি বলে যে উনি তো রবিবারে বিকেলে চলে গেছে একটা বিল নিয়ে, তখন আমার আব্বা প্রেসারের রুগী, আমার আব্বার ওখানে মাথা গরম হয়ে যায় আর নাক দিয়ে প্রচুর রক্ত আসতে থাকে, নাক দিয়ে প্রচুর রক্ত আসতে থাকে, আর যে লোকটা নিচ্ছে ওই লোকটা আর আমার আব্বাকে বলতে থাকে অনেক কথা করা করা কথা বলে, তো আমার আব্বা ওখানে মাথায় পানি দিয়া বাসায় আসে, আসা আমার আব্বা এমন একটা মানুষ বসার থেকে আমার আব্বা আর উঠতে পারে না, আমার কি হইলো আমি এই টাকা মানুষের কোথা থেকে দিন, আমি জবান দিছি আমি যেন বলতে পারতাম না, এটা বলতে পারতাম না যেন মসজিদ বসাইলে যেন আমি বলি নাই দিতে, এটা আমি না করতে পারতাম না, কখনো আমার কাছে মিথ্যা কথাটা বলার ছিল না, রাত ছিল না, আমি কেউ হয়তো 2-3 মানুষ ছিল বলছি, কিন্তু আর মানুষ তো শোনে নাই মজলিশের মানুষ, এতগুলো মানুষের সামনে আমি বলতে মিথ্যা কথা বলতে পারতাম না, যেন আমি বলি নাই আমার জামাইতে টাকা দিতে, এটা আমি বলতে পারতাম না, আমি কি করলাম, তখন আমার আব্বা বসে পড়ে, বসে পড়ে আর উঠে না, আমার আব্বাকে দৌড়াদৌড়ি করে আমরা সবাই বিছানায় শোয়াই দিই, পরে নাক দা মুখ দা রক্ত সে মানে পরে সবাই পানি ঢালে, পানি ঢালার পরে আমার আব্বা একটু সুস্থ হয়, তখন আমরা আবার আমার আব্বা নামাজ পড়তে যায়, তখন আমার আমাদের আমার বোন এখানে ছিল সবাই কান্নাকাটি করি,
মানে হাই প্রেশার এরকম নাক দিয়ে মুখ দিয়ে রক্ত চলে আসছে,
হ্যাঁ
প্রেশার হাই হয়ে গেছে, আপনার জামাইয়ের কোনো খোঁজ খবর না পেয়ে,
না পেয়ে না এমন আব্বা প্রেশারে ভরি খায় প্রতিদিনই খাইতে হয়,
আচ্ছা
আমার বোন আমরা সবাই কান্না করি, পরে আশেপাশে কিছু জোরেও কান্না করি না, তারপরে আশেপাশের মানুষ কিছু জড়ো হয়ে লাগা সবাই শোনা শুনিতে যেন মুখের মেয়ের জামাই চলে গেছে, এখানে কিন্তু আমাদের দোষ না, কিন্তু আমাদের আমার সাথে একটা নিয়ে তর্ক হইতো যে আমার যেন বাড়ি লেখা দিব ওটা ওনার নামে দিব না আমার নামে দিব,
আচ্ছা এই বাড়ি লিখে দেওয়া মানে হচ্ছে যে যৌতুক যে 200,
হ্যাঁ
আচ্ছা
ওনার নামে দিব না বলা হয়েছে যেন আমার নামে দিব, যদি উনি কখনো মানুষের কাছে বিক্রি করা চলে যায় তখন তো আমার আমি থাকার অবস্থা থাকবো না, আমার যেহেতু আমার একটা ছেলে হয়েছে ছেলেকে তো মানুষ করতে হবে এখানে, তখন উনি মানুষ মনে করে যেন ওই বাড়িটা না দেওয়ার জন্য বুঝি ওনাকে লেখা উনি চলে গেছে, আসলে কিন্তু তা না, ওনার এটা ফাঁক খোঁজা দেন টাকা নিয়ে উনি চলে যাবে মনে হয় তার এই অভ্যাস, তা চলে যায়, তখন আমার বাবা সুস্থ হয় না। তখন আমার বাবা মামারা বলে কি আপনি বলছেন, আপনি তো আরে কি আপনি বললেন কেন যেন দিতে। তখন প্রথমে তো নাই করছি, তখন লোকে চাপ দেওয়াতে যেমন আমি বলছি, তখন আমার মামারা রাগ হয়ে থাকে, তা আপনি বলছেন এখন আপনিই দেন, আমরা আপনার এই সাত পাশে নাই, আপনি বলছেন তো আপনি দেন, কোথা থেকে দিবেন আপনি দিবেন, আমরা এই দামে দিয়ে নাই। এটা বলে কেউ ইয়া করেন, তো আমার আব্বা আবার ঘূর্ণ ঘূর্ণ মানুষের কাছে যায়, ঘূর্ণ ঘূর্ণ মানুষের কাছে যায় মতো আমার আব্বা বলে যে যদিও দায়িত্ব হয় আমরা তো এতটুকু এতগুলো টাকা দিতে পারতাম না, যদি দিতে পারি তাহলে আমার মেয়ের ঘর দিছি, এই ঘরটা বিক্রি করে আর কিছু মিলায় হতে দিতে পারি। তো এখন গণ্যমান্য মানুষের কাছে যায় মজলিস বসে, সেদিন আবার আমাদের এখানে একটা মেম্বার থাকে, সাক মেম্বার, ওনার সাথে নাকি ফোন করছে, উনি নাকি কথা বলছে, তাই উনি খোঁজ পাইছে যেন আমার সাথে কথা বলছিল, ও জামাই বাসের ব্যবসা করে, জামাই তাইলে দেখি আমি যদি আনতে পারি, নাইলে 1,000 টাকা আপনি দিবেন, 1,500 টাকা 1,000 টাকা সে দিব, 2,000 টাকা একজনকে দিব ফরিদপুর, আর কোথাও কোথাও জানি ওখানে খুঁজে আসবো। তখন এটা রাইট হয় যে এতদিন বাদে আবার আমরা বসুন, তারপরে ফরিদপুর খুঁজে আসে, আমরা 1,000 টাকা দিই, যে লোকের টাকা ওই লোক 1,000 টাকা দিই না, মানুষ জিনিস খুঁজে আসলে কি হয়েছে, মানুষ জিনিস কি আর খোঁজা পাওয়া খুঁজে পাওয়া যায় না। আর ওই সিমটা কল দিলে হ্যালো বলে, আমি কিন্তু ওনার কথা বুঝতে পারি, কিন্তু কোনো একটা ছেলের কাছে দেয় নাহলে একটা মহিলাকে বলে একটু কথা বলে দিতে, বলে না কথা বলে না, আমি বলি আর তারা টাকাটা দিয়া যান। তারপরে আবার 15 দিন বাদে বসে, তখন আমার আব্বা আবার শুনবেন হয়তো যে বলা কি চলের গোলাপ মেম্বার, উনি তখন মেম্বারি ফাঁস করে নাই, যাকে যে 5 জন মাইরা ফেলাইছে উনার মাইরে আমার গোলাপ পাইছিল, তো উনি আবার মিটমাট করে দেয় যে আমার কাকাও দিতে পারতো না এত টাকা, আর এই ওই লোকের আবার একটু অবস্থা, উনি আবার এত টাকা না দিতে পারলে ও অর্ধ দিয়ে দিবে, তিনি বলাতে উনি অর্ধ দিয়ে দিতে হবে, আমার কাকাও দিতে পারতো না পুরো টাকাটা, আর আপনিও সারতে পারবেন, আপনার 1,00,000 টাকা আছে, জায়গা জমিন আছে, আপনার সারতে পারবেন, কিন্তু আমার কাকা সারতে পারতো না। আমার কাকা শাস্তি কি যেন উনি বলছে হ্যাঁ বলাতে ওনাকে 60,000 টাকা দিতে হইব, বিচারে এটা রায় করে 10 জন, অনেক মানুষ হয় মানুষের বিচারে এটা
মানে সালিশ বসে এই টাকা নিয়ে।
হ্যাঁ,
এই টাকাটা কার কাছ থেকে ধার করেছিল?
একজন আমাদের এখানে একজন লোকের থেকে।
আপনার বাবা?
আমার বাবা করে নাই, অবশ্য আমার বাবা সাক্ষী হিসাবে নেই,
সাক্ষী হিসাবে নিয়ে করেছিল। তো এটা কি সুদের উপরে করেছিল নাকি নরমাল?
না নরমালে লাভ দিব,
লাভের উপরে, ওই তো সুদের উপরে করেছিল। কত টাকা লাভ দিতে হবে? 1,20,000 টাকায়?
1,20,000 টাকা কত লাভ দিব না, যে তো লাভ হইব তার কয় ভাগ জানি ভাগ করে লাভ দিব, বেশি অর্ধেক ওনার থাকবো আর কয়েক হাজার টাকা আমাদের থাকবে এমন।
ও আচ্ছা, ওই 1,20,000 টাকায় যে কয় টাকা লাভ হবে সেই লাভ সহ আসল সহ ওনাকে দিতে হবে?
হ্যাঁ হ্যাঁ।
আমরা বিরতি নিব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি। জীবন সংসারের যে অন্যতম টানা পড়েন, সেই টানা পড়েন একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ এনারা যারা আজকে এখানে এসছেন। 1,20,000 টাকা এই ঢাকা শহরে কারো পকেট খরচ হয় না, কারো কারো, আবার কারো কারো 1,20,000 টাকা 1,20,000,000 টাকার মতো, এই পরিবারের কাছে আসলে তাই 1,20,000,000 টাকার মতো, এবং সেটাও নিয়েছে একজনের কাছ থেকে ধার করে। সেই ধার করা টাকার উপরে বিজনেস হবে, সেখান থেকে যে লাভ হবে সেই লাভের বেশিরভাগ দিতে হবে হচ্ছে এই টাকা যে ধার দিয়েছে তাকে, আর কিছু অংশ এখানে থাকবে। টাকাটা এনার বাবা নেয়নি, টাকা নিয়েছে জামাইয়ের জন্য। কোন জামাইয়ের জন্য? যেই জামাইয়ের বয়স তার মেয়ের চাইতে প্রায় 40 বছরের বড়, এবং সেই জামাই যে জামাই তার মেয়েকে ঠিকমতো দেখতে পারে না, শুধুমাত্র মেয়ের সুখের জন্য। আর এই বাবা কি করেন? একজন প্রান্তিক পর্যায়ের কৃষক। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে, এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 0961001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09 6110001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলেজ। আমরা ফিরব মাত্র 2 মিনিটের বিরতির পর। আশা করছি আমার সাথেই থাকবেন।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প।
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo, Jibon Natoker Cheo Natokiyo.
স্বাগত আরও একবার প্রিয় শ্রোতা, শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। আমি আরজে কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যে এবারের বইমেলায় আমার যে বইটি এসছে ঢাকা এফএম এর পক্ষ থেকে জীবন গল্প এবং সিক্রেটস নিয়ে, এই বইটি একেবারে লাস্ট পর্যায়ে আপনাদেরকে যে অফারটি দিচ্ছে আর কিছুদিন থাকবে মার্কেটে, তারপরে বইটি হয়তো আর পাওয়া যাবে না, সেটা হলো এই অফারটিকে আমরা বলছি বুক রিভিউ অফার। যে অফারের মাধ্যমে সরাসরি কথা হবে আপনার সঙ্গে। পুরো বিষয়টিকে আমি একটু বুঝিয়ে বলি। আপনি এখন থেকে যে বইটি অর্ডার করবেন সেই বইটিতে একটি বিশেষ কোড সংযোজন করা হবে, হয়তো বইয়ের প্রথম পাতাতেই সেই কোড নাম্বারটি থাকবে। আপনি যে কাজটি করবেন, বইটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি ফোন করে কোড নাম্বারটি যেখান থেকে বই সংগ্রহ করবেন সেখানে জানিয়ে দেবেন, কল সেন্টারে জানিয়ে দেবেন। আপনি কোড নাম্বারটি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে জানিয়ে দেওয়া হবে কবে নাগাদ সরাসরি আমার সঙ্গে আপনার কথা হবে, যে বিষয়ে আপনি কথা বলবেন, বইটি পড়ে আপনার কেমন লেগেছে, বইটি সম্পর্কে যদি আপনার কিছু জানানোর থাকে, একই সাথে জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানে যদি আপনি আসতে চান সে বিষয়ে আমার সঙ্গে সরাসরি কথা হবে। এছাড়া জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠান নিয়ে যদি কোনো আপনার মতামত দেবার থাকে আপনি জানাতে পারেন, এবং পরবর্তীতে আপনাদের সবাইকে নিয়ে আমাদের একটি পাঠক সমাবেশ করার চিন্তা আমাদের আছে। ওকে, যে কাজটি করতে হবে, এই অফারটি আজকে রাত থেকে চালু হচ্ছে। আপনি যদি বই সংগ্রহ করেন তাহলে আগামী 3 দিনের মধ্যে দ্রুত বই সংগ্রহ করতে হবে, এবং আগামী 3 দিন যে বইগুলো আপনার হাতে যাবে প্রত্যেকটিতে থাকবে একটি বিশেষ কোড নাম্বার। বইটি আপনি শুধুমাত্র এখান থেকে সংগ্রহ করতে পারবেন ক্লিক অ্যান্ড ডিলের নাম্বারে ফোন দিয়ে। ওকে, ক্লিক অ্যান্ড ডিলের নাম্বারটি হচ্ছে 09638771771। আমি আবারও বলছি 09638771771। আবারও বলছি 09638771771। সোজা কথাই বলি, বই কিনলেই পাচ্ছেন আমার সঙ্গে কথা বলার সুযোগ।
হ্যাঁ, আকি তারপর কি হলো?
তারপরে মিমাংস হলো, আমার বললাম গুলাব ভাই, উনি আরো মানুষের সাথে বিবেচনা করে দেখলো যে আমার বাবার এতটুকু টাকা দেওয়ার সমর্থ নেই, তখন ডিসিশন হইলো আমরা 60,000 টাকা দেব, আর উনি এই 60,000 টাকা পাবে না, কারণ উনি নিজের থেকে বাড়িতে আইসা ওনাকে অনেক ইয়া করে টাকাটা নেওয়া হয়েছে।
আচ্ছা,
পরে 60,000 টাকা দিব, এখন আমি 60,000 টাকা
যদি গুলাব ভাই না থাকতো, ঠিক আছে, আমার পুরো টাকাটা দিতে হইতো, ওই পুরো টাকাটা দিতে দিকে কেন ওই অগো জোর বেশি, ঠিক আছে।
ও আচ্ছা আচ্ছা,
অনেক
জোর গুলাব মেম্বার আপনাদেরকে বাঁচিয়ে দিয়েছে, তাই তো?
বাঁচিয়ে দিয়েছে আমার আর কি, যেটা এই এক গোষ্ঠী দেখি জেরা তো ভাই লাগে, ঠিক আছে।
আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আত্মীয় সম্পর্কের হয় আর কি, ঠিক আছে। আকি তো বলেন, তারপর
তো গুলাব ভাই থাকাতে যেমন আমরা বাইচে যাই গেলাম, পরে আমাদের 60,000 টাকা দিতে ওনারা জোর দেখিয়াম, তা 60,000 টাকা দিব কোথা থেকে দিব, আমাদের যেন একটা ঘর দেয় 40,000 টাকা বিক্রি হয়।
আপনার এই ঘর আর জমি সহ নাকি শুধু ঘর?
শুধু ঘরটা,
শুধু ঘরটা, টিনের ঘরটা?
হ্যাঁ, টিনের ঘর দিয়ে ওটা 40,000 টাকা বিক্রি করি।
আচ্ছা,
আর আমার আত্মীয় স্বজনে যেমন এই রাইখা যাওয়ানে আমার মামা দিছে কিছু, আমার কাকা দিছে কিছু, এমন করে আমার আব্বা দিতে পারে নাই, তাই এমন করে এই কোটটা দিয়া দেয়, ইয়া টাকা দিয়া দেয় 60,000 টাকা। তাহলে আর বলা হয় যে যদি আমেরিকায় ফিরে আসে তাহলে তাকে আরো 60,000 টাকা দিতে হবে।
আচ্ছা, আর যদি ফিরে না আসে তাহলে মাপ?
তাহলে মাপ।
ওকে, তো আপনি মন থেকে কি চাচ্ছিলেন এবার আমাকে বলেন তো, এই টাকার হিসেবে আপনি মন থেকে কি চাচ্ছিলেন, ফিরে আসুক নাকি ফিরে না আসুক?
ফিরে আসলো আমার কোনো লাভ ছিল না, না আসলো আমার কোনো ছিল না, কারণ উনি তো শুধু আমাকে ইয়া করছে, তবে আমার ছেলেটার ভবিষ্যৎ হইতো, তার জন্য আমি চাইছিলাম যে উনি যদি আসতো তাহলে আমার ছেলেটা অন্তত পক্ষে ঠিক মতো খাওয়া দাওয়াটা পাইতো। আমার আব্বা তো ও যেটা সবসময় তার ছেলে মেয়ে জানেন তো, একটা ছেলে কিছু চাইলে যদি না দাও না দিতে পারি।
বুঝতে পেরেছি, আপনি ছেলের জন্য চেয়েছিলেন যে যেভাবেই হোক না কেন আপনার জামাই যেন ফিরে আসে।
হ্যাঁ,
আচ্ছা,
ও যেন ফিরে আসে, আমার ছেলেটা যেন অন্তত পক্ষে একটু খাইয়া পুরা ভালো করে বাঁচুক।
আচ্ছা, তারপর?
তা উনি তো আসলো না, পরে আমার এই দিন ভাইটা আবার আমার ভাইকে সবাই বলে যেন ওরও বিয়া দিয়ে দেন, বিয়ে করা দেন আপনার ভাই,
মানে আপনার এই ভাই, এই অন্ধ ভাই। হ্যাঁ,
ওনাকেও বলে যে,
মানে কি দাঁড়ালো, আপনার বড় বোনের যে জামাই সেও চলে গেল, সেও আর ফিরে আসলো না, আপনার জামাই ধার দেনা করে আপনাদেরকে পথে বসিয়ে দিয়ে সেও চলে গেল, এবং কোথায় গেল আপনাদের কোনো হদিস নেই, খোঁজ নেই
না,
এবং এরপরে আসলো আপনার এই ভাই, যে ভাই আপনার বাম পাশে বসে আছে, কি যেন নাম?
নুরুদ্দিন।
নুরুদ্দিন, নুরুদ্দিনের বিয়ের প্রসঙ্গ। হ্যাঁ বলো। তারপর
সবাই বলে যে মামা বা কাকা আপনার তো বয়স হয়ে যাচ্ছে, তাইলে আপনার ছেলেটাকেও তো আপনি যদি কোনো রকম হন তাইলে তো আর বিয়ে করাইতে পারতো না, ওর জীবন তো এইভাবে যাইব, যাও বলে তারপরে ওরও এক জায়গায় বিয়ে দেয়, বিয়ে করায়।
আচ্ছা, তো মেয়েটা কি করে? মেয়েটা কি মানে চোখে দেখতো নাকি ওনার
মতো? হ্যাঁ, মেয়েটা চোখে দেখতো, একটু গরিব। বিয়ের মেয়েদের এমন বলা হয় যে আমার আব্বা 2,00,000 টাকা দিব মেয়েটা আর আমার ভাই চলার জন্য, আর আমাদের একটা ঘর আছে ওটা দিয়ে দিব।
আপনার বাবাই টাকা দিবে 2,00,000?
হ্যাঁ, 2,00,000 ওটা
ওই পাবে এই টাকা আপনার বাবা?
আমার বাবার সম্পত্তি ছিল, আমার বাবা, আমার বাবা যে ছোট, আমরা যখন ছোট ছিলাম, খাই হোক না খাই হোক, আমার কাকারা আমার জ্যাঠারা যে জমিগুলো বিক্রি করছে ওই জমিগুলো আমার বাবা কষ্ট করে হইলো ওই জমিগুলো রাখছে, যেন আমার ছেলে মেয়ে পড়ায় পড়তে টাইম মরা গেলে গা বিক্রি করে ওরা যেন চুইলা খাইতে
পারে। আচ্ছা,
অতটুকু আমার বাবা আমাদের জন্য রাখছে।
জি,
পরে এখন কোম্পানি এসে বসে সব জমিন মানুষের লোকেরা খাইতে ভালোইতেছে, তো কোম্পানির কাছে বিক্রি করে দেওয়া হইল।
কিসের কোম্পানি এটা?
তারপরে জমি কিনে নিতেছে, ঠিক আছে, আমগো প্রথম 2,00,000 টাকা কানি।
আচ্ছা, তো এরা কি করবে, এরা জমিটা নিয়ে কি করবে?
হেরা নাকি যে সেই কোনো একটা বিদ্যুৎ অথবা কিছু একটা ইয়ার
কোনো কারখানা কিছু করবে,
কারখানা তৈরি করবে আর কি।
আচ্ছা, আমি ঠিক জানা নাই, আমার ইনফরমেশনটা আমি জানি না, ইটস নট ক্লিয়ার টু মি। হ্যাঁ, কি হচ্ছে জমি নিয়ে বলেন তো।
আচ্ছা, এই জমিগুলি আমগো ওই যে আর এস আছে না আপনার,
হ্যাঁ খতিয়ান, আর এস খতিয়ান,
আপনার আমি জমিন কিনছি, ঠিক আছে, আপনি আমার আমার জমিনটা আমার জমিন লেখে দেখেছি ঠিক হয়, কিন্তু ওই যে আর এস এর বলে আছে না, আর এস এর বলে এই জমিগুলি আমগো যেতে যেতে কিনছি, সেরা সেরা সে বিক্রি করে তারপরে অনেক আমগো আর কি শুনি।
মানে বিষয়টা হয়েছে এরকম যে ওই আর এস আপনি জমি যার কাছ থেকে কিনেছেন তারাই উল্টা বিক্রি করেছে ওদের কাছে, আপনারা বিক্রি করতে পারেননি,
তখন
সেটা আর এস খতিয়ানের জোরে করেছে।
হ্যাঁ, তখন 2,00,000 টাকা কানে জমি হয়, তখন আমরা আবার ওটা জানতে পারি না, যখন আমার বাইকে দুই।
আমি যতটুকু জানি প্রিয় শ্রোতা, জমির ব্যাপারটা অনেক জটিল একটা বিষয়, জমি আসলে যারা এই মারপ্যাচগুলো বোঝেন, অনেক সময় দেখা যায় যে জবরদখল করে মালিক একজনে কিন্তু দখল করে আছেন আরেকজন, আরেকটা যেটা হচ্ছে যে মালিক একজনের কিন্তু কাগজে কলমে দেখা যায় মালিক অন্য আরেকজন, আর এই জমি নিয়ে যত রকমের জটিলতা আছে, এই যে ব্রিটিশ আমলে করা এক ধরনের খতিয়ান, পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়া বা পাকিস্তান পিরিয়ডের একটা খতিয়ান, এখন যদি পাকিস্তান পিরিয়ড বা 71-এর পরবর্তী সময়ে যে খতিয়ান হয়েছে, আমি আমার জানা নেই এক্স্যাক্ট ডেট, আমি বলতে পারছি না, যারা জমি নিয়ে কাজ করবার করেন তারাই ভালো বলতে পারবেন, সেটার মধ্যে যদি কোনো ভুল ধরা পড়ে তাহলে ব্রিটিশ আমলে করা যে খতিয়ানটা সেটাকে অরিজিনাল ধরে নেওয়া হবে। তো ওদের ক্ষেত্রে এরকম কাগজের কোনো মার প্যাচ দিয়ে আলটিমেটলি ওদের জমিটা যিনি আসল মালিক ছিলেন ওদের কাছে বিক্রি করার আগে, সে এটা আলটিমেটলি বিক্রি করে দিয়েছে ওই সব কোম্পানির কাছে, কারণ কাগজ যেটা বলবে সেটাই তো আসলে হবে। হ্যাঁ বলুন, তারপরে?
তারপরে আমরা তো আর তো তখন আর আমার আব্বা তালাশ করে নেয় বলছে, আমার বাবার কাবার জমিন বা আমরা যে দাম বাড়ো, দাম বাড়লে যে এমন জমিগুলা বিক্রি করবো, যেমন এমন অবস্থায় যেন আমার তিনটা ছেলে মেয়ে যেন কারো কাছ থেকে যাইতে না হয়। আমি যেমন আমি যতদিন বাঁচি লাইরা চাইলে আমার সন্তানদের আমি ততদিন খাওয়াবো, আর যদি জমি জমা থাকে টাকা পয়সা থাকে দিয়া যাবো, তিনি পারবে না যেমন চুলা ফিরা খাইতে পারে, আর যারা ভালো তাদের তারা কইরা খাইতে পারবে।
মানে আপনার বাবার টার্গেট ছিল যেহেতু আপনার সাত ভাই বোন, এই তিনজনকে দিয়ে যাবে হচ্ছে ওই জমিটা বিক্রি করে যে অর্থ হয় সেটা, আর বাকি যারা চোখ আছে তারা আলটিমেটলি নিজেরা নিজেদের ভবিষ্যৎ করে নেবে, তাই তো? দেখুন পলিসি কিন্তু ক্লিয়ার, কিন্তু জটিলতা আরো একটা বাড়লো। হ্যাঁ বলেন, তারপর
যাদের থেকে জমি বিক্রি করবো তারা আবার এক 50,000 টাকা বায়না দেয়, কিন্তু তারা জানে না যে আমাদের জমিটা বিক্রি করে দিছে। 50,000 টাকা বায়না দিয়া ওর বিয়ের সময় যা যা লাগে যা যা খরচ হয়, আমার ভাইকে বিদেশ থেকে আসছে চলার জন্য, ওনার নাকি টাকা নাই, তা উনি নাকি বিদেশে সুবিধা করতে পারে নাই, ওনাকে 20,000 টাকা দেয় চলার জন্য বিদেশ থেকে আসছে, আর আমার বাবা 30,000 টাকা দিয়া আমার ভাইয়ের বিয়ের উঠানি যা খরচ লাগে তা করে। করার পরে পরে কিছুদিন যায় জমি আর বিক্রি হয় না, বিক্রি হয় না, পরে পরে দেখা যায় যে যার যার জমি যার যার থেকে কিনছে কিছু নাই, এখন কি করা, এখন ওনার যাকে বিয়ে করে আনছে উনি তো এখন থাকবে না, কারণ উনিকে তো বলছে যে ওনার স্বামী বেশি কাজ করতে পারে না, ও কিনিয়া খাবে কিনিয়া চলবে। আমার ভাই বউ উনি আবার ভালোই মানুষটা, লোকটা অনেক ভালো, এখনো আমাদের সাথে আছে, করে ভালোই আমাদের দেখশন সব করে। আমার ভাই আবার বিদেশ থেকে আসে, বিদেশ থেকে আইসা উনি আলাদা হয়ে যাইব, কেন এতগুলো ভাই বোন উনি খাওয়াইতে পারবো না, ওরা দুইজন আবার ওরা দুইজন, ছয়জন মানুষ এই এতগুলো ভাই বোন খাওয়ানো কোনো সম্ভব না। আব্বা আমি একসাথে থাকবো না, হয়তো ভাইয়ের থাকতে চাইলো এক প্রকার, আমার ভাবি থাকবো না আমাদের সাথে।
আচ্ছা
যদি না থাকো তা তোর মামাদের ডাক দিত, আমার ফার্স্টের মামা ওনারা আসে, ওনারা আসে তো ওদের ফালবি না, তো তোর বাবা মারে কিছু খরচ দিতে হইব, ওদের তো ফালবি না, তোর বাবা মারে তো তুই ফালবি, হ্যাঁ তাই তোর বাবা মারে কিছু খরচ দে। তখন আমার ভাই বলে মামা বলে তুই কতটুক দিবি, আমি বলি কয় আপনারা বলেন আমি কত দিতাম, তখন আমার মামা বলে যে তুমি 8,000 টাকা দাও, তোমার বাবা মার আর বাবার এই জন্য যা খরচ 8,000 টাকা তোমার বাবা মার লাগবে, পান খাইব, তোমার আব্বার ওষুধ মশুদ আনবো, তুমি 8,000 টাকা দাও, যদি তারপরে পরেরটা পরে দেখা যাবে। তো আমার ভাইয়ে কিছুতেই রাজি হয় না যে না 8,000 টাকা দিব, তো রাজি হয় না, 6,000 দিবি, তখন বলে 5,000 টাকা দিব। তোমার আব্বা একটা ভীষণ বিবেকে পড়া যায়গা যে 5,000 টাকা দিয়া হিসাবে দুইজন মানুষই চলা দেয়, আমি চুলমুখি দিয়া ওদেরও জ্বালামুখী দিয়া বিপাকে পড়ে যাওয়া। তখন প্রথমে ভাই আবার 5,000 টাকা এক মাস পরে দিব, তো এখন আমরা কি করে খামো, তারপর আমার বড় মামা আর ওরা মিল করে যে 2 বস্তা চাল দিতে হইব আমাদের, আমার মা প্রায় আমার মামাদের থেকে এখনো আনে কারণ আমাদের জন্য। এর মাঝে আবার নীলার আব্বা নীলার আইসা দেখা যায়, নীলার দেখার পরে নীলার মা থেকে যা জমাইছিল আস্তে আস্তে 10,000 টাকা নিয়ে,
কতদিন পরে আসলো
আরো কি 12 বছর হয়েছে,
চলে গিয়েছিল কত বছর আগে,
1 বছরের সময়,
তাহলে 12 বছর পরে আসলো। 12 বছর পরে আসলে আপনারা ওনাকে যে ঘরে জায়গা দিলেন কি কারণে?
এই 12 বছরে আমরা বলছি যে ওনাকে কোনো জায়গা দেওয়ার দরকার নেই, কিন্তু ও এখনো ওনার স্বামীর এখনো এত দুর্বল যে
স্বামীর প্রতি এখনো দুর্বল,
এখনো দুর্বল, যদি এখনো মুখের ইয়া কথায় এত দুর্বল যে এখনো যদি উনি বলো উনি আসতে দিবে বা উনি কথা বলবে, কিন্তু এতটুকু বলে না বুঝে না যে উনি কি করে গেছে আর কি করছে, অতটুকু বোঝে না।
12 বছর কোথায় ছিল?
ও বিয়ে করছে,
ও গিয়ে আরেকটা বিয়ে করেছে,
হ্যাঁ আরেকটা বিয়ে যেন কথা উঠেও বলে, তার যেন সন্তান আছে, সন্তানের যেন কাজ করে গার্মেন্টসে উঠেও বলে, 12 বছরের একটা সন্তান আছে উঠে গার্মেন্টস বিয়ে করার পরেই তার যেন সন্তান আছে কাজ করে উঠেও বলে ওর কাছে, কিন্তু উনি বলে না যে আপনি এত বছর আইসেন উনাকে জায়গা দেয়, জায়গা দেওয়ার পরে উনি ওনার থেকে এত মুখে দিয়া উনি এত কিছু বোঝে, এটা বোঝে না যে উনি ওনার লোভ দেখা যায় তোমার মেয়েকে, মেয়ে এমন একটা আমাদের কাছে
এই 12 বছর পরে এসে সে আরো কিছু টাকা নিয়ে চলে যায়,
হ্যাঁ বিয়ে দিয়ে দিব তোমার মেয়েকে বিয়ে দিয়ে কথা বইলা ওনার কাছ থেকে আরো 10,000 টাকা নিয়ে,
এই নীলাকে বিয়ে দিয়ে দিবে এই কথা বলে আরো 10,000 টাকা নেয়। আচ্ছা তারপর আপনাদের সাথে যারা এসছে যে বাইরে যে ওয়েট করতেছে, এখানে কি ওনার মেয়েটা?
হ্যাঁ এটাই নীলা, এটাই নীলা, দেখেন এত কষ্ট করে আমি এটা বিয়ে বড় করছি, এখন কাজ কিচ্ছু আসলে মানুষে বলে কি ওরা কি বিয়ে করব, ওর মা চোখে দেখে না।
ওই নীলা যে এত বছর পর ওর বাবাকে দেখলো, ওর প্রতিক্রিয়া কি ছিল? এক মিনিট ওয়েট, আমি নীলাকে স্টুডিওতে নিয়ে আসছি।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প।
আচ্ছা আপনি আপনার বাবাকে দেখেন কত বছর বয়সে?
আমি আমার বাবাকে দেখি 12 বছর বয়সে।
12 বছর, এর আগ পর্যন্ত আপনি বাবাকে চিনতেন না, জানতেন না, তাই তো? তো এই মাকে জিজ্ঞেস করতে না যে তুমি আমার বাবা কই গেছে বা কি করে?
হ্যাঁ, খেয়ালের বসে ছোট থাকতে প্রায় জিজ্ঞাসা করতাম, কারণ অনেকের বাবাকে দেখতাম যে অনেক সন্তান যে কত আদর করে, স্নেহ করে, ভালোবাসে, আমার বাবা কোথায়?
তো আপনার বাবা যখন 12 বছর পরে আপনার কাছে আসলো, আপনি বাবাকে জিজ্ঞেস করলেন না যে 12 বছর তুমি কোথায় ছিলা, কি করলা?
আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম, উনি আমাকে বলছে যে উনি অন্য জায়গায় বিয়ে করেছে, ওনার ওয়াইফ আছে, ওনার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, ওনার সংসার নতুন করে করে ফেলেছে।
তো এইরকম বাবাকে মেনে নিতে পারছেন মন থেকে?
না, আজও আমি আমার বাবাকে মেনে নিতে পারিনি, কিন্তু আমাদের যেভাবে হোক আমাকে তখন মানিয়ে নেওয়া হয়েছে। আর আমি তো ছিলাম আবেগপ্রবণ আমার বাবার প্রতি, আমি তো আমার বাবাকে অনেক ভালোবাসতাম, আমি এখনো ভালোবাসি।
আপনার মা, আপনি জন্মের পর থেকে দেখছেন আপনার মা অন্ধ, এবং 8-10টা চোখ যাদের আছে সেরকম স্বাভাবিক জীবনযাপন সে করতে পারে না, আপনি আপনার মায়ের একমাত্র সম্বল, আর কোনো বাচ্চা কাছে তো আপনার মায়ের নেই আমি যত জানি, আছে কি?
জি না।
আচ্ছা, তো আপনার মা যে চোখে দেখতে পায় না, এটা আপনার কাছে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন?
এই বিষয়টা আমি দেখি যে এটা আমাকে আল্লাহ তাআলা দিছে, কারণ অনেকে তো অনেক কিছু আছে, আমার এই পৃথিবীতে কিছুই নেই। আমার বাবা বলতে আজকে আমার পাশে বাবা নেই, আমার মা থেকেও নেই।
মা কতটা আদর করে?
আমি আমার পৃথিবীতে সর্বপ্রথম আমার মাকে ভালোবাসি, আর আমি আমার মাকে অনেক অনেক বেশি।
সেটা আমি জানি, কিন্তু আপনার মা এই যে চোখ নেই, তারপরও আপনাকে ঠিকমতো টেক কেয়ার করতে পারে, যত্ন করতে পারে?
হ্যাঁ, আর 10টা মিনিট চেয়ে আমার মা আমাকে অনেক বেশি টেক কেয়ার করে।
মাশাআল্লাহ। ওকে, যেখানে আমি ছিলাম আখি, তারপরে আসলো, এসে কিছু টাকা পয়সা নিয়ে চলে গেল।
চলে গেল, 10,000 টাকা জমা আমার বোন তার মেয়ের জন্য ম্যাট্রিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা দিব, তার জন্য 10,000 টাকা নিয়ে উনি চলে যান। এত বুঝে নাই যে উনি টাকা, ওনাকে আমি কেন টাকা দেবো, যখন বিয়ে ঠিক হবে তখন এতটুকু মেয়েকে তো বিয়ে দেওয়া যাবে।
বুঝতে পেরেছি, আপনার বড় বোন একটু আলাভোলা টাইপের, তাকে যেভাবেই হোক ম্যানেজ করে সে টাকাটা নিয়ে চলে গেছে, তাই তো? তারপর
আমরা কিন্তু জানিও না, জানি না, যাই যাই হোক, আর উনি তো আমি বলছি আপনি আগের মতো দরবারি করলে আর ইয়া করলে আপনি বুঝেন না যেন আপনি আরো কিছু আদায় করতে পারবেন আমাদের থেকে। আগে দেখে এই দরবারি করলে উমর করুম করে আপনি টাকা পয়সা নিয়েছেন আগে, এখন আর নিতে পারবেন না, এখন আমরা বুঝি। এটা আমি বলাতে যেমন আরো তাড়াতাড়ি গেল গা, আমি আবার একটু বুঝতাম। এখন চলে যাওয়ার পরে আমার মা আমার বোন তো গেলই, আমার ভাইটা এখন আমার ভাই আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে গেলে
আপনার ভাইয়ের কাছে কি তখন আপনার ভাই বউ ছিল নাকি সে চলে গেছে?
এখন আছে।
তখন কি চলে গিয়েছিল?
হ্যাঁ, কিছুদিন টাকা পয়সা দেয় না দেখে চলে গেছিল।
টাকা পয়সা দেয়নি বলতে?
টাকা পয়সা
সংসারে খরচ দিতে পারেনি বলে?
হ্যাঁ।
আপনার ভাই কি করতো, মানে কি করে উনি সংসারে খরচ দেবে? একটু কাছে আসেন, মাইক্রোফোনের কাছে আসেন আপনি। আপনি আপনার ভাইয়ের কথা বলছি। হ্যাঁ, আপনি কি করতেন পেশায়?
আমি পেশে কিছু করি না, ঠিক আছে। আমার ছোট ভাই একটু হেল করতো, হেল করলে আমার দুইটা গরু থাকতো, এই গরুটি নিয়ে চল যাইতাম, তারপরে ছোট ভাই হেল টেল করে একটু না আন্তরালা নিয়ে তো আর ভাই করতো আন্তাদের উপরে যাইতাম, যাইয়া করতাম কি গরুটি নাইরে সাইডে একটু ইয়ে করে লিয়ে যেতাম।
আপনি মূলত কোনো কাজই করতে পারেন
না? মূলত কোনো কাজ করতে পারি না।
আচ্ছা, কিন্তু আপনি কি জানতেন যে এই যে চোখের দৃষ্টি ছাড়াও অনেক মানুষ অনেক কাজ করতে পারে যদি ঠিকমতো ট্রেনিং দেওয়া হয়, লেখাপড়া করানো হয়, এটা কি জানতেন?
কখনো জানতাম না, ঠিক আছে,
কখনো জানতেনি না,
কখনো জানতাম না।
আচ্ছা, এই মেসেজটা এই ফ্যামিলির কাছে যায়নি। আমরা গল্পের একেবারে শেষ ভাগে চলে আসবো প্রিয় শ্রোতা, মাত্র 2 মিনিটের বিরতি নেব, তারপর আজকের জীবন গল্পের শেষের দিকে। এত যে টানা পড়েন বা এত যে জটিলতা তৈরি হয়েছে গল্পে, এই গল্পের মধ্যেও একটা পজিটিভনেস আছে, এই গল্পের মধ্যেও একটা শান্তি আছে, সেটা হচ্ছে পরিবারের একজন মানুষ, যেই মানুষটা কখনো হাল ছাড়েননি, সেটা হচ্ছে ওনাদের বাবা, এবং তিনি একাডেমিক কোয়ালিফিকেশনে একেবারে বকলম, কোনোদিন স্কুলে যাননি, কিন্তু মনুষ্যত্বের জায়গাটিতে তিনি অনেক অনেক ভালো একজন মানুষ। কারণ সন্তানেরা যদি বাবাকে ভালো বলে, তাহলে সেখানে আমার আপনার কিছু বলার থাকে না। এবং একইভাবে বলবো, সন্তান যদি তার বাবাকে বা মাকে ভালো না বলে, তাহলেও সেখানে আমার আপনার কিছু বলার থাকে না। ওরা তিনজনের অনেক কমপ্লেইন থাকতে পারতো, চোখে দেখে না ওরা, কিন্তু ওর বাবা মা নিয়ে ওরা যে পরিমাণ সন্তুষ্ট, সেটা নিঃসন্দেহে ওদের সৌভাগ্য এবং একই সাথে আমাদের গর্ব করার বিষয়। আমরা এমন কিছু নিয়ে গর্ব করতে চাই যে বিষয়টা হয়তো কখনোই হাইলাইট হবে না, যে বিষয়টা হয়তো বা সমাজের সেই অর্থে কখনো লাইমলাইটেও আসবে না। কিন্তু আপনি চিন্তা করে দেখুন, পরিবারের এই বাবা কিংবা এই মা যদি ঠিকমতো হাল না ধরতো, এদের যদি টেক কেয়ার ঠিকমতো না করতো, তাহলে হয়তো কখনো ছোটবেলায় এমন কোথাও দিয়ে দিত সেখান থেকে তাদের জীবনটা অন্যদিকে চলে যেতে পারতো, যেমনটা যায় ফিজিক্যালি চ্যালেঞ্জ পিপলদের, যেমনটা যায়। কিন্তু এই তিনজন অত্যন্ত সৌভাগ্যবান এবং এমন একজন বাবা পেয়েছে বা এমন একজন মা পেয়েছে, শুধু বুক ভরা ভালোবাসা দিয়ে তাদেরকে পাখি যেভাবে বাচ্চাটাকে আঁকলে রাখেন সেভাবে আঁকলে রেখেছে। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। আমরা ছোট্ট একটা বিরতি নিব, মাত্র 2 মিনিটের, বিরতির পর আবারও ফিরছি।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প,
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, truth,
impossible,
virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo. জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প,
স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন জীবন গল্প আর জি কি প্রিয়ার সাথে। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যে এবারের বইমেলায় আমার যে বইটি এসছে ঢাকা এফএম এর পক্ষ থেকে জীবন গল্প এবং সিক্রেটস নিয়ে, এই বইটি একেবারে লাস্ট পর্যায়ে আপনাদেরকে যে অফারটা দিচ্ছে আর কিছুদিন থাকবে মার্কেটে, তারপরে বইটি হয়তো আর পাওয়া যাবে না, সেটা হলো এই অফারটিকে আমরা বলছি বুক রিভিউ অফার। যে অফারের মাধ্যমে সরাসরি কথা হবে আপনার সঙ্গে, পুরো বিষয়টিকে আমি একটু বুঝিয়ে বলি। আপনি এখন থেকে যে বইটি অর্ডার করবেন সেই বইটিতে একটি বিশেষ কোড সংযোজন করা হবে, হয়তো বইয়ের প্রথম পাতাতেই সেই কোড নাম্বারটি থাকবে। আপনি যে কাজটি করবেন, বইটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি ফোন করে কোড নাম্বারটি যেখান থেকে বই সংগ্রহ করবেন সেখানে জানিয়ে দেবেন, কল সেন্টারে জানিয়ে দেবেন। আপনি কোড নাম্বারটি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে জানিয়ে দেওয়া হবে কবে নাগাদ সরাসরি আমার সঙ্গে আপনার কথা হবে, যে বিষয়ে আপনি কথা বলবেন, বইটি পড়ে আপনার কেমন লেগেছে, বইটি সম্পর্কে যদি আপনার কিছু জানানোর থাকে, একই সাথে জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানে যদি আপনি আসতে চান সে বিষয়ে আমার সঙ্গে সরাসরি কথা হবে। এছাড়া জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠান নিয়ে যদি কোনো আপনার মতামত দেবার থাকে আপনি জানাতে পারেন, এবং পরবর্তীতে আপনাদের সবাইকে নিয়ে আমাদের একটি পাঠক সমাবেশ করার চিন্তা আমাদের আছে। ওকে, যে কাজটি করতে হবে, এই অফারটি আজকে রাত থেকে চালু হচ্ছে। আপনি যদি বই সংগ্রহ করেন তাহলে আগামী 3 দিনের মধ্যে দ্রুত বই সংগ্রহ করতে হবে, এবং আগামী 3 দিন যে বইগুলো আপনার হাতে যাবে প্রত্যেকটিতে থাকবে একটি বিশেষ কোড নাম্বার। বইটি আপনি শুধুমাত্র এখান থেকে সংগ্রহ করতে পারবেন ক্লিক অ্যান্ড ডিলের নাম্বারে ফোন দিয়ে। ওকে, ক্লিক অ্যান্ড ডিলের নাম্বারটি হচ্ছে 09638771771। আমি আবারও বলছি, 09638771771। আবারও বলছি, 09638771771। সোজা কথায় বলি, বই কিনলেই পাচ্ছেন আমার সঙ্গে কথা বলার সুযোগ। ওকে, আমি গল্পের একেবারে শেষ ভাগে চলে এসেছি। আখি, তারপর কি হলো?
তারপরে আমার ভাই আলাদা হয়ে গেল, এই ভাই বড় ভাই আলাদা হয়ে গেল আমাদের। মাত্র আমার বাবা মাকে 5000 টাকা দেয়, কিন্তু 5000 টাকা যে দেয় দিবে, উনি যদি বিদেশ গিয়ে ঠিক মতন কাজ পায় তাহলে টাকা দিবে, নাইলে দিবে না। এটা বলে। তখন আমার মামা বলে, না বিদেশ গেলে তুই পাস বা না পাস তোর বউ বই খাওয়ান দেশ বানা দেশ, তোর বাবা মারলে তোর খাওয়ান দি তুই। তখন ভাইয়ে বলে যে যদি আমি না পারি তাহলে দুই মাসের একসাথে দিব, আমি যদি পারি তাহলে। আমার ভাইও ভালোই ছিল, হয়তো আমাদের জন্য কিছু করে নেই, কিন্তু আমার ভাই এমন একটা মানুষ ছিল, এখন বিয়ে করলে হয়তো আমাদের বড় হয়ে গেছে, এখন আমাদের দেখাশোনা করে না বা আমাদের খোঁজ খবর নেয় না, কিন্তু আগে আমাদের বাসা থাকতো, অবশ্যই আমাদের করছিল। আমরা জানি আমার ভাই এখন আমাদের ভালোবাসে, তা বলছে যে না আমি পারলে দিব না পারলে না দিব। তা আমার ভাই বিদেশ যায়, এক মাস টাকা দেয় না।
আচ্ছা,
না দিয়েতে তাই এতগুলো লোক নিয়ে আমার আব্বাও চাল বা কিনা খাওয়াইতে পারতো না। মামারা এক বস্তা চাল দেয়।
আচ্ছা,
এক বস্তা চাল দেয়, পরে আমাদের চলে, পরে মেম্বরি ইয়া আমার নানি মরা যায়, তার এক মাস পরে আমার নানি মরা যায়। তো ওই সময় বলা হয় যে সবাই তো আমাদের ইয়ে ভালোই আছি, তো ঘেসুদ্দিনের মা তো সবার চেয়ে অভাব, যদি আমার মা আমার মার মামা তো বাইরা বলে যে তোরা ওর ওর ওদের একটু দেখিস, তা বলে যায় তো জানেনি তো পরেরটা পরে আর কতটুকু। হ্যাঁ, দাদারও তো সংসার আছে, আমার মামাদেরও তো সংসার আছে, তারাও কারো ছেলে মেয়ে বিয়ে করাইছে কারো করায় নাই, তাদের একটা নতুনই আছে, তারা এখন আমাদের সংসারটা এমন ভাবে চলে। আমার বাবা ওই যে ভাই যদি 5,000 টাকা দেয় তাহলে চাল আনে একসাথে।
আচ্ছা,
আর যদি আমার ভাই টাকা যে মাসে না দেয় সে মাসে ওই যে ওগুলা কি বলে আলাদা হয়ে যায়, তখন তো আমার বাবা একা পারে না, এমনও দিন গেছে আমরা একবেলা ভাত খাইছি, একবেলা রুটি খাইছি, আরেকবেলা আলু খাইছি, এমনও দিন গেছে। কিন্তু আমাদের কেউ সংসারে এতটুকু আমার ভাইয়ের বউ পরের মেয়ে উনি বলবো না যে কার কাছে কখনো কিছু বলেনি, পর্যন্ত আমাদের আশেপাশের মানুষও বলতে পারতো না যে আমরা কিভাবে চলছি। কেউ
আপনার কখনো হাত পাতেননি তাই তো?
না কখনো, আমার বাবা চায় না যেন আমার সন্তান কারো কাছে হাত পাতুক। আমার আমার ছোট ভাইটা যখন আয় পরীক্ষা দেয় আমার মা বাবা কত কান্দে, আমার মা কত কান্দে যে আয় পরীক্ষা দিব, ওরা কিছু বাড়তি টাকা দিয়ে আমার ভাই দেয় না, একজনের থেকে দেয় না করে। পরীক্ষা অন্তত বেশি হইলে 18 দিন আগে আমার বাইরে আমার মা বই কিনা দেয়, একজনের থেকে দেয় না, 10,000 টাকা নেয় ফ্রি দেয়, 7,000 3,000 টাকা দেয় বই কিনা দেয়। আয় পরীক্ষা আয় পরীক্ষার বই কিনা দিলে আমার ভাই এই যে 18 দিনে গরু বাছুরও পালে পরীক্ষা দিয়ে ভালো পাশ করে না, কিন্তু পাশ করে এখনো এখনো কোনো কাজে কত গার্মেন্টস ইয়া করেন, এখনো কাজ পায় নাই, আনশাল্লাহ যদি কাজ পায় তাহলে আমাদের ভরসা আছে।
আপনাদের ফ্যামিলিতে এখন কয়জন টোটাল? আপনি?
9 জন।
কারা কারা?
আমরা মা ওর স্ত্রী দুইজন, ওরা দুইজন, আমরা দুইজন, 6 জন, ওরা দুইজন, 6 জন।
দাঁড়ান একটু হিসাব করে বলি, এই যে নীলা এবং নীলার মা দুইজন,
আমরা দুইজন, আমার আমার ছেলে দুইজন,
4 জন। আর আপনার পাশে যে ভাই বসে আছে ওনার কি কোনো ছেলে মেয়ে আছে?
না এখনো হয় নাই।
ওনার হাজবেন্ড আর ওয়াইফ ওনারা দুইজন, মোট 6 জন। আপনার বাবা মা দুইজন, 8 জন?
8 জন। আর একটা ছোট ভাই যে বললাম আসছে ও আছে, এই 9 জন।
এই টোটাল 9 জন। এই 9 জন মানুষ কার আয়ের উপর নির্ভর করে?
আমার বাবা এখন কিছু মাছ ধরে, আর ওই যে বাবা এই ভাই কিছু 5,000 টাকা দেয়, ওটা দিয়ে দিলে ওটা দিয়ে চলে।
এই মাছ ধরে আর হচ্ছে এই অল্প কিছু টাকা পাঠায়, এটা দিয়ে আপনাদের চলে?
জি।
আপনারা লাস্ট কবে মাংস খেয়েছেন?
কুরবানি দিয়েছেন?
নিজেরা কুরবানি দিয়েছেন?
আগে আমরা না, আগে আমরা কুরবানি, আগে আমার বাবা এক গরু কুরবানি দিছে, কিন্তু এখন এই প্রথম আমার বাবা আমার ভাই আলাদা হয়ে যাওয়া, এই প্রথম আমার বাবা যেদিন কুরবানি দিতে আমার বাবা শোয়ার থেকে উঠে নেই, আমার বাবা কুরবানি দিতে পারেনি, এই দুঃখ আমার বাবা সেদিন সারাদিন শোয়ার থেকে আমার বাবা উঠে নেই। বলে আমার এই তো লাখ লাখ টাকার জমিন মানুষে মাইরা খাইছে। যদি জমিন গুলা কেউ না বেঁচলো তাহলে তো আমার ছেলে মেয়ে আমি কুরবানিও দিতে পারতাম, আমার ছেলে নিয়ে নিয়ে আমি খাইতে পারতাম।
শেষের এই প্রশ্নটা এই কারণে করলাম যে ওদের আর্থিক অবস্থা কতটা দৈন্য এটা দেখার জন্য। আর যেটা বলেছিলাম যে অনুষ্ঠানের কোনো একটা ফাঁকে আমি ওর বাবাকে ফোন দিব, আমি আমার নিজের নাম্বার থেকে ওনাকে কানেক্ট করছি। আমি আপনাদের সাথে এটাই হচ্ছে আমাদের অনুষ্ঠানের শেষ পার্ট। জি হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
আখির বাবার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম একটু, আপনি কি আখির বাবা?
হ্যাঁ আমি আখির বাবা।
আচ্ছা, ওই যে আখি, তারপরে হচ্ছে আপনার হ্যাঁ নীলুফার, আর আপনার এই আরেকজন অন্ধ ছেলে, ওনার নাম যেন কি? নুরুদ্দিন। এই তিনজন এখন আমার সামনে বসে আছে, আমি ঢাকা এফএম থেকে বলতেছি। কেমন আছেন আপনি?
আমি আল্লাহর ভালোই আছি, আল্লাহর রহমতে।
বাহ, আমার ভালো লাগলো শুনে। আপনাদের যে অবস্থা চলতেছে পুরো গল্পটা আমি শুনলাম আপনার ছেলে মেয়ের কাছ থেকে, তারপরেও আপনি যে সুক্রিয়া। হ্যাঁ হ্যাঁ না না, আমি আমি খুব খুশি হয়েছি যে আপনি তাদেরকে বিয়ে শাদী দিয়েছেন এবং তারা এতটা কষ্টের মধ্যে থেকেও আপনি যে শুকুর আলহামদুলিল্লাহ বলতে পারেন, এটা এটা আসলে কয়জন মানুষ পারে। তো এখন তো একটু কষ্ট হয়ে যায় না, মানে যে সংসার চালানো একটু কষ্ট হয়ে যাচ্ছে না? নয় জনের সংসার কিভাবে চলতেছে? তো এই যে তিনজন ছেলে মেয়ে অন্ধ, ছোটবেলা থেকে দেখতে পারে না, কখনো এদেরকে নিয়ে কখন? আপনাকে এই প্রশ্নটা করার সাহস পাচ্ছি না, তারপরেও করব আমি শুধু বোঝানোর জন্য। কখনো নিজের কাছে মনে হয়নি যে আমার ছেলে মেয়েগুলোর চোখে দৃষ্টি থাকলে ভালো হতো, এদেরকে দিয়ে আমি কি করব, এদের এদের দিয়ে কি হবে?
না না না
আপনি অনেক ভালো থাকেন। জি আপনার সন্তানরাও আপনার উপরে অনেক খুশি, তারা আপনার অনেক প্রশংসা করেছে, অনেক খুশি তারা আপনার উপরে। কজন কজন সন্তানের ভাগ্যে এরকম বাবা জোটে, তাই না? কজন সন্তানের ভাগ্যে এরকম মা জোটে? হ্যাঁ, আপনি তো তাদের কাছে শুধু বাবা না, ফেরেশতার মতো। আপনি অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন আপনি। জি জি আমাদের জন্য দোয়া করবেন, দোয়া দোয়া করবেন আমাদের জন্য। জি আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি প্রিয় শ্রোতা, আপনারা ফোনে হয়তো বা কথাটা অনেক সময় বুঝতে পারবেন, কারণ লাউড স্পিকার দিয়েছিলাম, আমি আমার ব্যক্তিগত নাম্বার থেকে ওনাকে ফোন দিয়েছিলাম। একটা যেটা লাস্টেরটা আমার কানে বেঁধে থাকবে সারা জীবন, সেটা হচ্ছে ওনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম, আপনারা নিশ্চয়ই প্রশ্নটা শুনেছেন, যে বোঝা মনে হয় কিনা, কিংবা যে তিনজন যে অন্ধ সেক্ষেত্রে কোনো ওনার কষ্ট আছে কিনা। উনি বলেছে, উত্তরটা হচ্ছে যে কি বলেন এসব, আল্লাহ তো তাহলে আমাদের দুজনকেও জায়গা দিব না, জান্নাতের তো প্রশ্নই ওঠে না। দেখেন, আমরা একটা মানুষকে শিক্ষিত বলি একাডেমিক কোয়ালিফিকেশন থাকলে, কিন্তু আমি আজকে আপনাদেরকে বলছি অনেক শিক্ষিত মানুষই, এই যে বকলমহীন একজন মানুষের সঙ্গে কথা বললাম যে দিনে দুইবার জাল বয় তার সংসারের দুই মুঠো ভাত তুলে দেওয়ার জন্য, এর মতো শিক্ষিত না। জীবন গল্প শেষ হোক আজকে, ওরা আপনাদের কাছে হাত পাততে আসেনি, এগেইন আই এম রিপিটিং, ওরা আপনাদের কাছে হাত পাততে আসেনি, সুতরাং ওদের হয়ে আমি আপনাদের কাছে কোনো কিছুই হেল্প চাইবো না, শুধু ওদের জন্য দোয়া করবেন। আর একটা কথাই বারবার বলার আছে আজকের এই জীবন গল্প থেকে, আমরা যে অবস্থায় আছি না কেন, শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছেন, সবাইকে ভালো রাখুক। আজকের এই জীবন গল্প শুনে নিজের দুঃখটা ভুলে যান, নিজের কষ্টটা ভুলে যান, এই বাবার কথা মনে রাখবেন, এই তিনজন অন্ধ মানুষের কথা মনে রাখবেন। জীবনের সর্বোচ্চতম জটিল পরিস্থিতি নিয়েও যারা সুখে থাকতে পারে শুধু এইরকম বাবার কারণে, এবং যারা বাবা হয়েছেন তারা এরকম বাবা হওয়ার চেষ্টা করুন। আজকে একজন জেলে দিন মজুর বাবাকে আমাদের এই অনুষ্ঠান থেকে লাখ লাখ মানুষ যারা শুনছে তাদের পক্ষ থেকে সালাম জানাই। আপনারা সবাই অনেক ভালো থাকুন, আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ হচ্ছে। আগামী রবিবার সিক্রেটস নিয়ে আমি আর জি কি প্রিয়া ফিরে আসবো, সে পর্যন্ত আমার টিম মেম্বার সুশান্ত দা এবং সাফওয়ান, যাদের অক্লান্ত পরিশ্রম এই অনুষ্ঠান, তাদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে, এবং এই যে যারা এসছেন সেই মুন্সিগঞ্জ থেকে কষ্ট করে ছোট ছোট বাচ্চাদেরকে সাথে করে, তাদের সবার পক্ষ থেকে শুভরাত্রি।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প এক্সক্লুসিভলি অন ফিউশনবিটি.com.